This track was downloaded from fusionbd.com.
ভালোবাসার বাংলাদেশ বন্ধু, আপনি টিউন করে আছেন ঢাকা এফএম 90.4 এবং আজ বৃহস্পতিবার এই সময়টা ঠিক রাত 10:30 মানেই হচ্ছে ভালোবাসার বাংলাদেশ শুরু হয়ে যাওয়া। আর আজ যে মতে চলে এসেছি ভালোবাসার বাংলাদেশ নিয়ে থাকবো ঠিক রাত 2টা পর্যন্ত। এবং অনেক অপেক্ষার পর আমার মনে হলো যে আজ বৃহস্পতিবারটা অবশেষে আসলো এবং আজ 16 এপ্রিল 2015 এবং 3 বৈশাখ 1422 বঙ্গাব্দ, 26 আমাদের স্থানীয় 1436 হিজরি। গত বৃহস্পতিবার বলেছিলাম যে বৈশাখের পরে আমি আসবো, বৈশাখের পরে কিন্তু আমি এসে করছি, 2 দিন পর এসেছি। বৈশাখটা কেমন কাটলো সবার? আশা করছি সবার অনেক ভালো কেটেছে, আমারও ভালো কেটেছে সবকিছু মিলিয়ে। তো আপনার বৈশাখ কেমন কেটেছে, কেমন কাটিয়েছেন অবশ্যই কিন্তু জানাবেন, জানাতে হলে SMS করতে পারেন। SMS করার জন্য আপনার সেল ফোনে SMS অপশনে গিয়ে লিখুন FM গুলো স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এজ, দেন আপনার মনের যত কথা আছে লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। আর বন্ধু, ফেসবুক তো আছে, ফেসবুকে অলরেডি পোস্ট আমাদের চলে গিয়েছে, তো অবশ্যই ফেসবুকে কানেক্টেড হবেন www.facebook.com/90.4। এবং অলরেডি যারা জেনে গিয়েছেন ফেসবুকে, যারা আছেন তারা জানেন আজকে আমাদের ভালোবাসা বাংলাদেশের অতিথি বন্ধু প্রিয়া, আজকে আমরা শুনবো তার জীবনের গল্প। তো অবশ্যই এখন হাতে যত কাজ আছে তাড়াতাড়ি সব কাজ গুছিয়ে ফেলুন, কারণ আর কিন্তু বেশি সময় নেই। আর কিছুক্ষণ পরেই কিন্তু সেই অতিথির কথা আমরা শুনবো, যার কথা শোনার অপেক্ষায় আমরা সারাটা সপ্তাহ অপেক্ষা করি। তো আর বেশি দেরি করা যাবে না, আর অনেক কিছু তো বলেছি, আর অনেক কিছুই বলবো আপনাদের, অনেক কথা জানবো, কে কেমন কি করে কাটিয়েছেন বৈশাখটি অবশ্যই জানবো, অবশ্যই জানাবো। কিন্তু এই মুহূর্তে একটি গান না শুনলে কিন্তু হয় না। তো ভালোবাসা বাংলাদেশ যেহেতু, ভালোবাসা নিয়ে একটি গান প্লে করি, সঙ্গে থাকুন পিছিয়ে গানের বিরতির পর।
বাসবো বাসবো রে বন্ধু তোমায় যত, আমার মনের ঘরে চেরালো জুইয়া জুইয়া পরে, বসে রাখবো রাখবো রে বন্ধু তোমায় যত, বাসবো বাসবো রে বন্ধু তো আমার যতনে। মনের রহিন বনে আমাকে মাঝে মনের রঙিন বনে স্বপ্ন দেখাও বন্ধু তুমি নিগুলো আলিঙ্গনে তোমার মারা দিলাম সোহাগ দিলাম দিলাম করে পাশে থাকবো থাকবো রে বন্ধু তোমার ঘর
বাধাহীন জীবনের পথ চলা হবে এবার স্যাভলন সুরক্ষিত। এখন প্রতিটি ফিলিপ স্যানিটারি ন্যাপকিনের প্যাকেটের সাথে 75 গ্রাম স্যাভলন মাইল্ড অ্যান্টিসেপ্টিক সোপ একদম ফ্রি। ফিলিপ স্যানিটারি ন্যাপকিন, আজ উড়ে যেতে নেই কোনো মানা। ভালোবাসার বাংলাদেশ, ভালোবাসার গান শুনলে বড় বেশি ভালোবাসতে ইচ্ছা করে। অলরেডি যারা প্রেম করছেন তারা আরো বেশি বেশি করে ভালোবাসবেন, নিজের ফ্যামিলিকে ভালোবাসবেন, ভালোবাসার মানুষটিকে ভালোবাসবেন, সবাইকে ভালোবাসবেন। ভালোবাসতে কোনো নিয়ম মানা তো ভালো বেশি বেশি করে বাসতে হবে, আমি সেটা ফিল করি। আর অবশ্যই কিন্তু কানেক্টেড থাকবেন www.facebook.com/sakayatam90.4। অলরেডি সবাই কানেক্টেড হয়ে গিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা এখনো কানেক্টেড হননি তারা কিন্তু অবশ্যই কানেক্টেড হবেন। আর আজকে আপনি জেনে গিয়েছেন ভালোবাসা বাংলাদেশের অতিথি বন্ধু প্রিয়া, আজকে আমরা শুনবো তার জীবনের গল্প। প্রিয়া দেখতে কিন্তু অনেক চমৎকার, তার লম্বা চুল সে আমার মতো চশমা পড়ে, আর দেখতেও কিন্তু অনেক সুস্থ অবশ্যই। কিন্তু তার ভালোবাসার গল্পটা আশা করছি অনেক বেশি ভালো হবে, আর কেমন হবে তা জানতে কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে থাকতে হবে। আর বন্ধু আপনি কিন্তু আমাকে অবশ্যই এসএমএস পাঠাতে পারেন, এসএমএস করার জন্য আপনার সেলফোনে এসএমএস অপশনে গিয়ে লিখুন এফএম গোল্ড, স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এজ, দেন আপনার মনের যত কথা আছে লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। অলরেডি অনেকেই এসএমএস করেছেন। এবং আরেকটা কথা যা বলে দিতে চাচ্ছি তা হচ্ছে, যারা ভালোবাসার বাংলাদেশে হট সিটে বসে আপনার জীবনের গল্প আমাদের সবার সঙ্গে শেয়ার করতে চান তারা কিন্তু অবশ্যই অবশ্যই এসএমএস করুন। এসএমএস করার জন্য আপনার সেলফোন এসএমএস অপশনে গিয়ে লিখুন এফএম গোল্ড, স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এজ, দেন আপনি কি করছেন, আপনি স্টুডেন্ট অথবা আপনি জব করছেন কিনা তা লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনেকেই আমাদেরকে এসএমএস করেছেন। উর্মি আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন, হাই আই লাভ মাই মাদার ভেরি মাচ, জেনে অনেক ভালো লাগলো। সবাই তো হচ্ছে বলে আমি একে ভালোবাসি ওকে ভালোবাসি জানি তো, কিন্তু আপনি আপনার আম্মুর কথা বলেছেন অনেক অনেক বেশি ভালো লাগলো। আর আশা করছি সব সময় আম্মুর কথা শুনবেন, ভালো থাকবেন। আমি যেটা ফিল করি সেটা হচ্ছে আপনার যদি কোনো বেস্ট ফ্রেন্ড দরকার হয় তাহলে কিন্তু অবশ্যই আপনি আপনার ফ্যামিলি থেকে আপনার আব্বু অথবা আম্মুকে যে কোনো একজনকে বেস্ট ফ্রেন্ড বানিয়ে নিতে পারেন। আর বেস্ট ফ্রেন্ড তাদেরকে বানিয়ে নিলে আশা করছি কোনো সমস্যাই আপনার লাইফে থাকবে না, সবকিছু অনেক 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 বেশি ভালো হবে। যেটা আমি করেছি, আমার আব্বু আম্মু দুজনেই ভালো বেস্ট ফ্রেন্ড আমার বলা যায়, কিন্তু আব্বু একটু বেশি মাঝে মধ্যে আম্মু একটু বেশি হয়ে যায়, তারপর দুজনেই খুবই ভালো, দুজনকে অনেক 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 বেশি ভালোবাসি। উর্মির মতো আপনি কিন্তু জানাতে পারেন আপনার ভালোবাসার কথাটি, তো অবশ্যই আমাদেরকে এসএমএস করুন 16260 তে। নীলাঞ্জন আছেন ঢাকার গোছান থেকে, জানিয়েছেন বৈশাখ কেমন কাটতো তার দিনটা, আমার দিনটা কেমন কাটছে, দিনটা অবশ্যই ভালো কাটছে। আর আপনার দিনটা কেমন কেটেছে বৈশাখের দিন অবশ্যই কিন্তু জানাবেন নীলাঞ্জনা। মৃদুল সরকার আছেন আমাদের সঙ্গে আশুলিয়া থেকে, আরও আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে সোহেল তানভীর আছেন কেরানীগঞ্জ থেকে, তারা শুনছে আমাদেরকে, 5 বছর ধরে ভালোবাসে কিন্তু সে ভালোবাসা বুঝতে চায় না। প্লিজ তুমি মিলিকে একটু বলে দাও, আমি মিলিকে একটু বলে দিব, একটু বলে দিলে যদি কাজ হয় তাহলে আমি বলে দিচ্ছি। মিলি সোহেল তানভীর আপনাকে অনেক ভালোবাসে, একটু বুঝতে চেষ্টা করুন। আর তানভীর আপনি যে কাজটা করবেন তা হচ্ছে তাকে একটু সুন্দর করে বুঝিয়ে বলুন, যত কিছুই হোক না কেন একটু সুন্দর করে বুঝিয়ে বললে কিন্তু সেই মানুষটি অবশ্যই আপনাকে যে কোনো একটা রিপ্লাই তো দিয়ে দিবে। তো বোঝানোর জন্য কিন্তু অবশ্যই আপনাকে বোঝাতে হবে আগে, তাহলেই সেই মানুষটি কিন্তু বুঝতে পারবে। তো আগে বুঝাবেন, তারপরে সে বুঝবে। আর বন্ধু অবশ্যই ফেসবুকে কানেক্টেড হবেন www.facebook.com/takaasam90.4 এ। সাইম হাসান আছেন আমাদের সঙ্গে, জানিয়েছেন গানটা ফাটাফাটি অনেক দিন বাবু, আসলে গানটা কিন্তু অনেক চমৎকার, আমার অনেক বেশি ভালো লাগে, আশা করছি আপনারও অনেক বেশি ভালো লেগেছে। হাসান মাহমুদ আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন আই লাভ ভালোবাসা বাংলাদেশ, অনেক ধন্যবাদ হাসান মাহমুদ। বিশ্বজিৎ মাতাপুর আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন যতক্ষণ তার কমেন্ট পড়া না হবে তিনি কমেন্ট করতেই থাকবে, তাহলে তো আমি কাজটা ভুল করে ফেললাম বিশ্বজিৎ, আমি আপনার কমেন্ট পড়ে দিয়েছি। কোনো সমস্যা নেই, আশা করছি আপনি আরো বেশি করে এখন কমেন্ট করবেন। কিরণ আহমেদ আছেন আমাদের সঙ্গে, আরো আছেন মুন্সী আহমেদ কুমিনা থেকে, তার মনটা আজকে ভালো নেই, তারপর আমার দেখতে শুনছে তার বাবা অনেক অসুস্থ, তার জন্য দোয়া করতে বলে, অবশ্যই অনেক অনেক দোয়া রয়েছে, আমরা সবাই মিলে তার জন্য দোয়া করছি, আশা করছি তিনি অবশ্যই অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। আব্বামুর কিছু ভাবে আসলে ভালো লাগে না, সবসময় চেষ্টা করবেন আব্বামুকে অনেক বেশি হ্যাপি রাখার, যদি এই কাজটা আমরা ছেলে মেয়েরা হয়তো অনেক বেশি কম করি, একদম হাতে কোনো একজন আছে করে করার চেষ্টা করে, কিন্তু বেশিরভাগ মানুষ আছে যারা কষ্ট দিতে মনে হয় বেশি ভালোবাসে, এই কাজটি করা মোটেও ঠিক না। অবশ্যই বন্ধু ফেসবুকে কানেক্টেড হবেন www.facebook.com/takaasam90.4 এবং আজকে আমাদের ভালোবাসার যে বন্ধুটি আছে তার নাম হচ্ছে প্রিয়া, আজকে আমরা শুনবো তার জীবনের গল্প, সো প্রিয়ার ভালোবাসার গল্প শুনতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আর যদি আপনার কোনো নতুন বন্ধু প্রয়োজন হয় অথবা আপনি বেস্ট ফ্রেন্ড খুঁজে পাচ্ছেন না, কাকে আপনার বেস্ট ফ্রেন্ড বানাবেন, তাহলে আমাদের মোচো একদম প্রস্তুত আছে, অবশ্যই মঙ্গলবার কানেক্টেড থাকবেন রাত 10:30 থেকে আর যে মেঘলা এবং আমাদের একজন গুরুর সাথে একদম দস্তিতে। আর এই মুহূর্তে চলে যাচ্ছি গানে, গানে বিরতির পর ফিরছি, সঙ্গে থাকবেন এবং গানটি বাবার খুব পছন্দের গান, আশা করছি তুমি শুনছো তোমার জন্য গান। Thank you. ভালোবাসার বাংলাদেশ। যত কথা আছে লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। আর বন্ধু যারা ভালোবাসার বাংলাদেশের হট সিটে বসে আপনার জীবনের গল্প আমাদের সবার সঙ্গে শেয়ার করতে চান তাদেরকে বলছি অবশ্যই করতে পারবেন, কিন্তু তার জন্য ছোট্ট কাজটি করতে হবে তা হচ্ছে SMS করতে হবে। তো এখন SMS করুন, SMS করার জন্য আপনার সেলফোন SMS অপশনে গিয়ে লিখুন এফএম গোল স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এইজ, দেন আপনি কি করছেন, আপনি স্টুডেন্ট অথবা আপনি জব করছেন কিনা তা লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। অলরেডি অনেকেই ফেসবুকে কানেক্টেড হয়েছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে আছেন মেহেদী হাসান, তিনি সবসময় আমাদের সঙ্গে কানেক্টেড থাকেন, তিনি সিটি দিতে থাকেন, শুনতে পায় না, তারপরও তিনি অনেক কষ্ট করে শোনেন। আর তার ভালোবাসার মানুষটির পহেলা বৈশাখে বিয়ে হয়ে গিয়েছে, তার জন্য অনেক কষ্ট লাগছে। ও কেন এমন করলো? মেহেদী হাসান একটা কথা বলে দিতে চাচ্ছি, তা হচ্ছে সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, আমরা যা করে ভালোর জন্যই করে। আপনার হয়তো খুব বেশি কষ্ট লাগছে এখন, কিন্তু কিছু করার নেই, যা হবার তত হয়ে গিয়েছে, কিন্তু হয়তো আপনার জন্য সামনে খুব ভালো কিছু অপেক্ষা করছে। তো সবসময় নেগেটিভ দিয়ে কিন্তু ভাবলে হয় না, মাঝে মাঝে একটু পজিটিভ জিনিসগুলো চিন্তা করতে হয়। আশা করছি এখন আর মনটা একদমই খারাপ নিয়ে আপনি অনেক বেশি ভালো হয়ে গিয়েছে, আর আমাদের সঙ্গে থাকুন আরো বেশি ভালো লাগবে। সেন্সলেস শৌখিন আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন তিনি লাভ, তার কমেন্ট কেন পড়া হয় না, এটা একদম কমন অভিযোগ, আমি যে কি করি, যাই হোক চেষ্টা করি সবার কমেন্ট পড়ার আর নামগুলো পড়ার চেষ্টা করি, তারপরও যদি এর মাঝে কারো নাম মিস হয়ে যায় আই এম এক্সট্রিমলি সরি এবং আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে দিচ্ছি। প্রেক্ষিতা আছেন আমাদের সঙ্গে, তার জোনাকি তার সঙ্গে রাগ করেছে জানিয়ে দিতে বলেছেন, এটা আমি জানিয়ে দিয়েছি। আর জোনাকি যেহেতু রাগ করেছে আপনি একটা কাজ করতে পারেন, জোনাকিকে এখন একটি SMS অথবা একটি ফোন দিয়ে দিন, আশা করছি ভালো লাগবে। নাইন ইসলাম আছেন আমাদের সঙ্গে, তিনি আমাদেরকে শুনতে পাচ্ছে না তারপরও SMS করছেন, অনেক ধন্যবাদ নাইম ইসলাম। আপনি কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে কানেক্টেড হতে পারেন অথবা আপনি ডাউনলোড দিয়ে কালকে শুনতে পারেন, আর যদি আপনি এই মুহূর্তে শুনতে চান তাহলে আপনি অবশ্যই থাকতে পারেন আমাদের সঙ্গে ফেসবুকে www.ঢাকা904.com এই ওয়েবসাইটে গেলে কিন্তু আপনি আমাদেরকে এই মুহূর্তে শুনতে পারছেন, তো কোনোভাবেই কিন্তু মিস করা যাবে না। MD আল আমিন শেখ আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন ভৈরব থেকে আমাদের সঙ্গে কানেক্টেড হয়েছেন এবং কথা দিয়েছেন আজকে তিনি আমাদের সঙ্গে থাকবেন জেনে অনেক ভালো লাগলো আল আমিন শেখ, আশা করছি সব সময় আমাদের সঙ্গে কানেক্টেড থাকবেন। জুয়েল রানা সুবর্ণ আছেন আমাদের সঙ্গে, তার ভালোবাসার মানুষটির নাম সুবর্ণাকে তিনি খুব ভালোবাসত, তুমি একটু বলে দাও না প্লিজ, আমি একটু বলে দিয়েছি সুবর্ণকে যে সুবর্ণ আপনাকে অনেক অনেক ভালোবাসে। আর সুবর্ণ এবং সুবানা আপনাদের দুজনকে বলছি যে অবশ্যই আপনারা কিন্তু আমাদের ভালোবাসা বাংলাদেশের হট সিটে বসে আপনার জীবনের গল্প আমাদের সবার সঙ্গে শেয়ার করতে পারেন, তার জন্য ছোট্ট কাজটি করতে হবে তাহলে SMS করতে হবে। তো এখন SMS করুন, SMS করার জন্য আপনার সেলফোন SMS অপশনে গিয়ে লিখুন FM গুলো স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এইজ, দেন আপনি কি করছেন, আপনি স্টুডেন্ট অথবা আপনি জব করছেন কিনা তা লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। MD সাব্বির সরকার আছেন আমাদের সঙ্গে গাজীপুর থেকে, তিনি জানতে চেয়েছেন কেমন আছি, অনেক ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন। সুব্রত সরকার আছেন আমাদের সঙ্গে, অনেকদিন পর রেডিও শুনছেন যেন অনেক ভালো লাগতো, অনেক সময় অনেকদিন পর কোনো একটা জিনিস শুনলে বা দেখলে অনেক বেশি ভালো লাগে, জিনিসটা মজাটাই অন্যরকম থাকে। জনি খান আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন তাইমা তার জান, যিনি অনেক ভালো লাগলো যে তাইমা আপনার জান, অন্য কারো জান না, তো আপনার জানটিকে আপনি অবশ্যই অনেক বেশি যত্নে রাখবেন, জানটি যেন কোনো প্রকার অযত্ন না হয়। মৃদুল আছেন আমাদের সঙ্গে টঙ্গী থেকে, তিনি লিখেছেন আমাদের ফিডব্যাক তার অনেক ভালো লাগে এবং আমাদের প্রোগ্রামও ভালো লাগে, অনেক ভালো লাগবে মৃদুল এবং সবসময় আমাদের সঙ্গে কানেক্টেড থাকবেন আপনি। আর বন্ধু অবশ্যই কানেক্টেড হবেন www.facebook.com/ঢাকা FM 90.4 যেখানে যে পোস্টটি দিয়েছি আমরা, তা হচ্ছে আমাদের আজকে ভালোবাসা বাংলাদেশের অতিথিবন্ধু সুবর্ণা, সরি অতিথিবন্ধু প্রিয়া, আজকে আমরা শুনবো তার জীবনের গল্প। তো অবশ্যই প্রিয়াকে শুনতে কিন্তু আমাদেরকে শুনতে আমাদের সঙ্গেই থাকতে হবে এবং ফেসবুকে অবশ্যই আপনি আপনার কমেন্টটি করবেন www.facebook.com/tracker94 গেলেই কিন্তু আপনি যে পোস্টটি পাচ্ছেন সেই পোস্টে লাইক দিয়ে আপনি আপনার কমেন্টটি করে দিবেন আর আমি আপনার কমেন্টটি সুন্দর করে পড়ে দিব, তো একদমই দেরি করা যাবে না। আর 16260 তো আছে, অনেকেই আছেন ফেসবুকে, নামগুলো একটু করে দিতে যাচ্ছি। আরিয়ান তাসলিম টিভি আছেন আমাদের সঙ্গে, সুমি আক্তার আছেন, জাকিয়া সুলতানা আছেন আমাদের সঙ্গে, আলামিন ফকির আছেন, তাসকিন মিয়াদ আছেন আমাদের সঙ্গে, আরো আছেন এমডি কামরুল জামান সহ আরো অনেকেই আছেন। আরো অনেক দাম পড়বো, আরো অনেক কথা হবে, কিন্তু অনেকেই বলে যে ভালোবেসে ভালোবাসাটা নাকি ভুল, বা আমি ওকে ভালোবেসেছিলাম তাই আমি খুব ভুল করেছি, তা কিন্তু আমার মনে হয় একদমই না। তো যে গানটি শুনবো আশা করছি অনেক বেশি ভালো লাগবে, সঙ্গে থাকুন এবং অনেক সুন্দর সুন্দর কমেন্টের প্রত্যাশা আমি করছি, অবশ্যই আমি বেশি বেশি কমেন্ট করবেন।
I'm gonna go to the car. রক্সিফিউশনে আছে 9টি ক্যাটাগরিতে 2 শতাধিক হৃদয় কালার ডিজাইন, স্টেনসিল, ওয়ালপেপার, স্যান্ড কোটিং, টেক্সচার, আর্ট, রেইনবো, স্প্ল্যাশ, ফ্লোরাল, পিক্স ওয়ার্ক, যা আপনার ঘরের দেয়ালকে করে তুলবে আপনার মনের মতোই সুরুচিকর সেটগুলি। Roxy Fusion, stylish wool finish.
Dhaka FM.
বাধাহীন জীবনের পথ চলা হবে এবার স্যাভলন সুরক্ষিত। এখন প্রতিটি ফ্রিডম স্যানিটারি ন্যাপকিনের প্যাকেটের সাথে 75 গ্রাম স্যাভলন মাইল্ড অ্যান্টিসেপ্টিক সোপ একদম ফ্রি। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন, আজ উড়ে যেতে নেই কোনো মানা।
ভালোবাসার বাংলাদেশ, আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার মনের যত কথা আছে লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। আর বন্ধু ফেসবুকে অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/@FM94.0। 90.4 এ আপনি অবশ্যই আমাদের সঙ্গে কানেক্টেড হবেন, যেখানে আজকে আমরা যে পড়তে দিয়েছি তা হচ্ছে আজকে আমাদের ভালোবাসা বাংলাদেশের অতিথি বন্ধু প্রিয়া। আজকে আমরা শুনবো তার জীবনের গল্প, সে করছে লাইক দিয়ে আপনি আপনার কমেন্টই করবেন। অলরেডি অনেকে কানেক্টেড হয়েছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং অনেকে জানতে চাচ্ছেন কিভাবে আপনি হট সিটে বসতে পারবেন, তাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। যারা এই কোশ্চেনটি অনেকে কোশ্চেনটি করেছেন বারবারই বলে দিচ্ছি, তা হচ্ছে ছোট্ট করে কাজটি করতে হবে, এস এম এস করতে হবে। তো এখন এস এম এস টি করুন, লিখুন এফ এম গুরু, স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজ, কেন আপনি কি করছেন, আপনি স্টুডেন্ট অথবা আপনি জব করছেন কিনা, তার লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। আর আমি তো আছি আপনারই সেই ভালোবাসার গল্পটি শোনার প্রতীক্ষায়। অনেকে আছেন আমাদের সঙ্গে ফেসবুকে, এই মুহূর্তে দেখতে পাচ্ছি শূন্য হৃদয় আছেন, কামব্যাক আছেন, এনামুল ইসলাম, সাব্বির ইমন, এমনি সজীব হাসান আছেন আমাদের সঙ্গে, মাজেদ আহমেদ সজীব আছেন সহ আরো অনেকেই আছেন, তাহসান পারাবি জয় আছেন আমাদের সঙ্গে। তিনি জানতে চেয়েছেন কেমন আছি সবাই আমরা, আমরা সবাই অনেক ভালো আছি। এবং তিনি তার জান সোনিয়াকে যেন বলে দিতে তার সাথে সে কেন কথা বলছে না। অবশ্যই আমি বলে দিয়েছি সোনিয়াকে যে অবশ্যই আপনি তাহসানকে ফোন দিয়ে দিন, এখনই আশা করছি যে কোনো প্রবলেম হলে তা অবশ্যই সলভ হয়ে যাবে। জাকির হোসেন রাজু আছেন আমাদের সঙ্গে, খন্দকার তানভীর রাজ আছেন, নবীর খান আছেন আমাদের সঙ্গে। তিনি লিখেছেন তোমার হাসিটা আমার জানের মতো, যেন অনেক ভালো লাগলো, আর একজনের মতো আরেকজনের কথা অবশ্যই অনেক ভালোই লাগে। আরেকটাকে কিন্তু গান একটি হচ্ছিল যে জান পাখি, ভালোবাসা মানুষটিকে আমরা অনেকে অনেক নামে ডাকতে পছন্দ করি, জান পাখি সবাই অনেকে অনেক কিছু ডাকে। এবং আপনার ভালোবাসার সম্পর্ক এবং সংসার জীবনটাকে যদি আপনি সুন্দর করতে চান, অবশ্যই সুন্দর করতে কেনা যায় বলুন, সম্পর্কগুলোকে সুন্দর রাখতে হলে কিছু ব্যাপার কিন্তু আপনার অবশ্যই মাথায় রাখতে হবে, তা হচ্ছে শ্রদ্ধাবোধ, সম্মান, স্যাক্রিফাইস এবং ভালোবাসা। তো অবশ্যই ভালোবাসার মানুষটিকে যাকে ভালোবাসো না কেন, তাকে অবশ্যই শ্রদ্ধা করতে হবে, সম্মানের চোখে দেখতে হবে, তাহলে কিন্তু যে কোনো সমস্যার সহজেই সমাধান হয়ে যাবে এবং বড় কোনো সমস্যা হবে না যেটা আমি চিন্তা করি। হাবিব আদনান আছেন আমাদের সঙ্গে, তিনি তার বন্ধু পারভেজ আমাদেরকে শুনছেন এবং তিনি শারমিনকে অনেক ভালোবাসে, জেনে অনেক ভালো লাগলো। শেখ ফরহাদ আছেন আমাদের সঙ্গে কুমিল্লা থেকে, আরো আছেন সাইমন আহমেদ, সাইদুল সহ আরো অনেকেই আছেন, আরো অনেক কথা হবে এবং সবাই কিন্তু অপেক্ষা করছে কখন আমাদের এফএম গুরু আসবে, অবশ্যই আসবে, তার জন্য অপেক্ষা করতে হবে। তো এই মুহূর্তে চলে যাচ্ছি গানে, গানের বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন, এস এম এস করুন 16260 তে এবং ফেসবুকে কানেক্টেড থাকুন www.facebook.com/thakayafm90.4 এ।
Tu mera, tere maa
জীবনের পথ চলা হবে এবার স্যাভলন সুরক্ষিত। এখন প্রতিটি ফ্রিডম স্যানিটারি ন্যাপকিনের প্যাকেটের সাথে 75 গ্রাম স্যাভলন মাইল্ড অ্যান্টিসেপ্টিক সোপ একদম ফ্রি। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন, আজ উড়ে যেতে নেই কোনো মানা। ভালোবাসার বাংলাদেশ,
তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ। না না, কোন রকমের কনফিউশনের কোনো সম্ভাবনাই নাই। সুহালে স্বমহিমায় উদ্ধৃত হয়ে ফিরে এসেছি তোমাদের কাছে, কোথাও যাওয়ার জায়গা নাই বলে। কারণ ভালোবাসা এমনই এক বন্ধনের নাম, যে বন্ধনের কারণেই মানুষ সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে আসতে বাধ্য হয়। অনেকেই হয়তো অনেক রকমের কমেন্টস করেছ, বিভিন্ন রকমের প্রেডিকশন মনের মধ্যে দিয়ে চলছিল, বাট ফাইনালি তোমাদেরই জয় হয়েছে বন্ধু। তোমাদের ভালোবাসার টানে তোমরা দারুণভাবে সমুদ্রের মতো আহ্বান করেছিলে বলেই বাধ্য হয়ে জলোচ্ছ্বাসের মতো সারা দিতে আমি ছুটে এসেছি, ছুটে এসেছি তোমাদের ভালোবাসার সেই স্টুডিওতে যার নাম ভালোবাসার বাংলাদেশ। কথা বলা শুরু করেছি তোমাদের হয়ে, যে কণ্ঠস্বর কথা বলে তোমাদের হয়ে, যে মাইক্রোফোন সবসময় তোমাদের কাছে ভালোবাসার কথা পৌঁছে দেয়, সে ভালোবাসা বাংলাদেশের মাইক্রোফোনে। সেই হৃদয় নিয়ে এসেছি বন্ধু, যে হৃদয়ে তোমাদের কথা রুণিত হয়, সেই ভালোবাসা বাংলাদেশের স্টুডিওতে। কানে সেই হেডফোন দিয়েছি যেখানে শুধুমাত্র এই সাধারণ মানুষের কথা হয়, এবং সেই সাধারণ মানুষগুলোই আমাদের সাথে, আমাদের পাশে পারস্পরিক ভালোবাসায় অনন্য সাধারণ হয়ে ওঠে। সেই মানুষগুলোকে নিয়ে, তোমাদেরকে নিয়ে নতুন করে আবার যাত্রা শুরু করা। তো ভুলে গেছি তো, শুভ নববর্ষ, নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। দারুণ এক উপলক্ষে নববর্ষ, এটি যদ্দূর মনে পড়ে প্রায় 1584 1584 খ্রিস্টাব্দ সম্রাট আকবর এটি প্রথম এক্সিকিউট করেন। কারণ ইজিশনের হিসেবে অনেক সময় দেখা যেত যে খাদ্য দেওয়ার সময় হয়তো ফসল ঘরে তুলতে পারেনি কৃষকরা, তখন হয়তো বাংলা সনের এই প্রবর্তনটা হয়। পরবর্তী 1960 সো ফার আই রিমেম্বার আধুনিক নববর্ষের যাত্রা দেন বাংলাদেশে। ছায়ানট কিন্তু প্রথম থেকে নেতৃত্ব দিয়েছে বাংলাদেশের এই নববর্ষকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে, এবং তার সাথে মঙ্গল শোভাযাত্রা যুক্ত করেছে যা এসেছে চারুকলার হাত ধরে। সবকিছু মিলিয়ে পথ পরিক্রমায় আজকের নববর্ষ, আজকের এই নববর্ষ কিন্তু অনেকখানি বাঙালির জন্য, বাঙালিয়ানার জন্য, বাংলাদেশিত্বের জন্য দারুণ এক অহংকারের, দারুণ এক অস্তিত্বের, অস্তিত্বের লড়াই আমরা কিন্তু সবসময় বলতে প্রস্তুত। আমি বদলাতে চাই না, আমাকে বদলাতে নেই, হামিত্বের কোনো বদল হয় না। এক্স্যাক্টলি বন্ধু, সব নিয়ে নাও, সবকিছু বদল করে দাও, শুধু অস্তিত্বের প্রশ্নে বারংবার বলতে চাই, আমি বদলাতে চাই না, আমাকে বদলাতে নেই, আমার আমিত্বের কোনো বদল হয় না। আমি তোমাদেরকে অনেক ভালোবাসি বন্ধু, আর পাগলের মতো তোমাদের ভালোবাসা চাই। হয়তো অনেকেই বলে যে বাস্তবের এই পৃথিবীতে ভালোবাসার সামান্যতম কোনো সুযোগ নেই, বাস্তবতায় ঘেরা এই পৃথিবীতে ভালোবাসা এক মেকি অনুভূতি ছাড়ার কিছু না। কিন্তু সর্বসময় আমি ভালোবাসার ফেরিওয়ালা, মাথায় করে, মনে করে, বুকে করে শুধুই ভালোবাসা বিতরণ করে বেড়ায়, শুধুই ভালোবাসার জন্য কাঙ্গাল হয়ে থাকি। তাই পরিস্থিতির কারণে এক দুই সপ্তাহ হয়তো বিরতি ঘটেছে, কিন্তু আবার ছুটে এসেছে তোমাদের কাছে, আবার তোমাদের ভালোবাসায় শিখতে হতে, অথবা আমার ভালোবাসায় তোমাদের কাছে ভালোবাসার উচ্ছ্বাস ফিরিয়ে দিতে। অপেক্ষায় আছি সেই মানুষটির জন্য যাকে দিয়ে শুরু হয় বৃহস্পতি শুক্রবারের চমৎকার এই সন্ধিক্ষণ ভালোবাসার বাংলাদেশ। যথারীতি আজকে উপস্থিত আমার হটসিট অলঙ্কৃত করেছে ভালোবাসার সেই সারথি, আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাচ্ছি। সব মিলিয়ে হটসিট বসেছেন, যেটা তো অনেকেই বসতে চায়, অনেকেই চিন্তা করে যে আসলে ভালোবাসার বাংলাদেশের সারথি হওয়া যায় কিনা। অনুভূতি কেমন?
অনুভূতির কথা বলতে গেলে একটু নার্ভাসনেস ফিল করছি, তারপরেও ভালো লাগতেছে নিজের ভালোবাসার কিছু কাহিনী যদি মানুষকে শোনাতে পারি।
ওকে, আমরা দেরি না করি চলে যাই আমাদের বন্ধুর হাত ধরে। ডাকনামটা কি, কি নামে ডাকে সবাই?
প্রিয়া।
প্রিয়া, প্রিয়া দেখুন গান আছে তোর কাছে? কি আশিকের ওইটাই দিবি নাকি? অনেক বড় গলা করে যেটা গাই
না
দিতে পারিস গানটা বরং শুনে আসি মজার ব্যাপার কি গানটা ফিরে আসতে আসতে নিজে হয়তো অনুভব করতে পারবেন যে আপনার কনফিডেন্স লেভেল ফিরে আসবে নার্ভাসনেস একদম কেটে যাবে
আশা করছি
ওকে চৈতি চাঁদের দোল
মোর প্রিয়া হবে এসো রানী দেব খোপায় তারার ফুল
আমার তো মনে হয় যে স্বপ্নে এরকম দেখতেই পারবো মোর প্রিয়া হবে এসো রানী দেব খোপায় তার
জয়তে চাঁদের দোল
কি চিন্তা কি কথাবার্তা
কণ্ঠে তোমার
কর্ণে দুলাবো দ্বিতীয় তিথির চৈতি চাঁদের দোল
অংশ শাড়ির দোলান মালিকা
সুপার
বিচলি ছড়ি ফিতায় বাঁধিব মেঘ রং এলো চুল মোর প্রিয়া হবে এসো রানী দেব খোপায় তারার ভুল
কি অদ্ভুত কি অদ্ভুত এবং এটাই আর কি যেটা বলতে চাচ্ছিলাম প্রিয়া যে হয়তো প্রিয়া নাম এবং আস্তে আস্তে বড় হয়ে ওঠা এবং বয়স সন্ধিক্ষণ তখন বলা তো যায় না যে মনের গহীন জায়গাগুলোতে হয়তো এই ধরনের ইচ্ছে বা এ ধরনের পুলকিত হওয়া এ ধরনের প্রেমময় কিছু কিছু ব্যাপার মনের মধ্যে হয়তো খেলা করে যায় কে কবে এত গভীর করে বলবে মোর প্রিয়া হবে এসো রানী দেব খোপায় তারার ফুল কর্ণে দোলাবে দ্বিতীয় তিথির চৈতি চাঁদের দোল এবং আর যেহেতু মনে বলছে এরকম যে জ্যোৎস্নার সাথে চন্দন দিয়া মাখিব তোমার গায়ে রংধনু হতে লাল রং ছাড়ি আলতা পরাব উপায় ও মানে একদম মারা যাওয়া টাইপের অবস্থা মোর প্রিয়া হবে এসো রানী দেব খোপায় তারার ফুল কর্ণে দোলাবো দ্বিতীয় তিথির চৈতে চাঁদের দোল আর ওই জায়গাটা ওই পোর্শনটা আমার কাছে নিজের কাছে অন্যরকম লাগে যে জ্যোৎস্নার সাথে চন্দন দিয়া মাখিব তোমার গায়ে রংধনু হতে রংধনু বলতে সাতটার মধ্যে সবগুলো নিবে না শুধু লালটা নেবে রংধনু হতে লাল রং ছানে আলতা পর্ব পায় কি অদ্ভুত
ভালোবাসার বাংলাদেশ
এবং আসলে আমাদের আজকের যে বন্ধু তার বর্ণনা একটু দিয়ে নিই বন্ধু, যেহেতু তোমাদের রিলেট করতে সুবিধা হবে। আসলে যদি তার প্রিয়তম কেউ থেকে থাকে এবং তার আসলেই সম্ভব হয়েছে, সে জ্যোৎস্নার সাথে চন্দন দিয়েই কিন্তু গায়ে মাখিয়েছে, বিধায় গায়ের কালারটা এইরকম, আমি তো ঠিক বলছি মনে হয় ইমা, যতটুকু আমি দেখে বুঝতে পারছি।
অবশ্যই,
এবং বাকিটা তো আমি যতটুকু দেখছি তো হাইট মনে হয় অনেক বেটার, রাইট? এবং চোখটা এটা কি অ্যাশের চোখের সাথে অনেকটা রিলেট করে? মানে চোখটা একটু অন্যরকম, মানে ক্যাটসাই আমি বলবো না, এটা অ্যাকচুয়ালি নীলাভ একটা ছাপ আছে চোখের মণিতে, যেটা আসলে ওলন্ডারদের যে চোখগুলো যেমন দেখায় ওরকম দেখাচ্ছে। মুখের কাটিংও কিন্তু সেই ভাবটা স্পষ্ট। তো তবে আমি এটাই ঠিক আছে যে ওয়েস্টার্ন জিরো সাইজ মডেল দেখে যেমন দেখায় তেমন দেখাচ্ছে, বাট আমাদের দেশের প্রেক্ষাপটে আমি বলবো যে আরেকটু স্বাস্থ্যবান হলে হয়তো আরো অন্যরকম দেখাতো। এই হচ্ছে সবকিছু মিলিয়ে আমাদের আজকের প্রিয়া, রাইট প্রিয়া? ওকে, চলে যাই আপনার জীবনের কথায়।
আমার শৈশবকালটা সম্পূর্ণই শুরু হয় ঢাকাতে, আমার জন্ম কুমিল্লাতে। আমার যখন বয়স দেড় কি দুই তখন আমার ফ্যামিলি আমাকে ঢাকায় নিয়ে আসে। আমরা এক ভাই এক বোন, আমি ছোট, আমার বাবা সরকারি চাকরিজীবী, আমার মা গৃহিণী। ছোটকাল থেকেই খুব রুলসের মধ্যে বড় হয়েছি। স্কুল লাইফটা ছিল খুবই
নিয়মের মধ্যে। বড় হলে কি নিয়ম করে লম্বায় তো বড় হওয়া যায়, কারণ এই টিপসটা যদি সবাইকে দেওয়া যাবে যারা যারা হয়তো হাইট টাইট নিয়ে কোন রকমের মানে হীনমন্যতা আছে তাদেরকে বলবো যে নিয়ম করে বড় হও, দুশ্চিন্তায় যারা আছে। তুই কি আছিস? যারা এরকম দুশ্চিন্তা আছে তারা চিন্তা করবে নিয়ম করে চললেই মনে হয় দিনে দিনে বড় হওয়া যায়। আচ্ছা যাই হোক, যাচ্ছে আবার প্রিয়ার কাছে। তারপর
যা বলতেছিলাম, খুব রুলসের ভিতর থেকে আমার ছোটবেলাটা কাটে। আমার মা বাবা আমাকে খুব শাসনের ভিতরে রাখে। স্কুলে যাতায়াত করাটা সবসময় আমার মা নিয়ে যেত, স্কুলে নিয়ে আসত। রাস্তায় অনেক সময় অনেকে ডিস্টার্ব করত, তো এই কারণে বেশি প্রেশার পড়ে যায় আমার উপরে। আমার মা সবসময় আমাকে বলতো অন্য মেয়েদের তো আর এরকম হয় না, তোমার কেন হয়? তো আমি বলতাম এটা তো আমি জানি, এটা তুমি তাদের যে বলো। তো দেখা গেছে যখন স্কুলে পড়তাম অনেক ছেলে রাস্তায় কিছু বললে আম্মু সাথে সাথে যেয়ে বলতো যে আচ্ছা তুমি তো আমার মেয়েকে পছন্দ করো, তাই না? তো ছেলে আর কোনো কথা বলতো না, দেন বলতো আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু আমার মেয়েকে পছন্দই করো তুমি তোমার ফ্যামিলিকে নিয়ে আসো না, তুমি তোমার ফ্যামিলিকে নিয়ে আসো, তুমি রাস্তায় কেন আমার মেয়েকে ডিস্টার্ব করো? তোমার এই ডিস্টার্বের কারণে তো আমার মেয়ে পড়ায় মন দিতে পারে না। তো আমাকে এসে বলে, দেখা যায় যে আর নেক্সট আর কোনো ছেলে আমাকে বিরক্ত করে না। তো এভাবেই আমার বেড়ে ওঠা। দেন মাঝে আমার যখন আমি ক্লাস এইটে পড়ি তখন আমার বাবা পোস্টিং হয়ে যায় টাঙ্গাইলে। তো আমার ফ্যামিলির সঙ্গে আমরা ওইখানে চলে যাই। ভাইয়া তখন কুমিল্লাতে ছিল, পলিটেকনিক্যালে পড়তেছিল, আর আমি আমার পড়ালেখার খাতিরে ওইখানে আমার ফ্যামিলির সাথে চলে যাই। তো ওইখানে টাঙ্গাইল বিআর শাইন স্কুল অ্যান্ড কলেজে আমি ভর্তি হই। তো ওখানে দেখা গেল দুই বছর থাকার পর আমার ফ্যামিলি আর থাকতে চাইল না, আমার বিশেষ করে আমার মা, ওই পরিবেশটা তার পছন্দ হলো না। দেন সে চলে আসলো, এখানে আমার সব রিলেটিভ থাকে। তো নাইন গেল, টেন গেল, এসএসসি পরীক্ষা দিলাম, কলেজে উঠলাম। ওখানে উঠেও তেমন একটা ছাড় পেলাম না, কারণ আমি জানতাম যে কলেজে উঠলেই হয়তো বা মুক্ত আকাশে উড়া যায়। বাট ওখানে দেখলাম যে না, সেই লাইফটা আরো বেশি ক্রিটিক্যাল। দেন আমার মা সেখানেও আমার পিছা হলো না, আমাকে নিয়ে গেল নিয়ে আসলো। কলেজ লাইফ আমার এইভাবেই যায়, ফার্স্ট ইয়ার শেষ করি, ফার্স্ট ইয়ার যখন জানি তখন দেখলাম যে আমার সব ফ্রেন্ডরাই তার বয়ফ্রেন্ড নিয়ে আসে কলেজে, আসে কলেজের গেটের সামনে দিয়ে যায়। তো আমারও কেমন জানি একটু লাগে যে সব ফ্রেন্ডরা এরকম ফ্রিলি চলতে পারতেছে, আমি কেন পারতেছি না? তো দেখা গেল মার কারণে আমি কিছুই করতে পারতাম না। আমার ফ্রেন্ডরা বলতো কি ব্যাপার, মানে তুই কি একটু স্বাধীনভাবে কোনো কিছু মানে করতে পারবি না, তোর মা তোর সাথে সবসময় লেগে থাকে, এটা কেমন? তো আমি বলতাম যে হ্যাঁ এটা আমার, এটাই আমার লাইফ, আমার মা আমাকে খুব বেশি ভালোবাসে, তো যার কারণে আমাকে একা ছাড়তে দেন, সবসময় আমার পিছে আছেই ছায়ের মতো। তো যাই হোক, এক পর্যায়ে ফেসবুক সম্পর্কে সব ফ্রেন্ডরা আলাপ আলোচনা করতো, তো আমি ফেসবুক সম্পর্কে তেমন একটা অভিজ্ঞ ছিলাম না। তো একদিন আমার কাজিন এসে আমাকে ফেসবুক আইডি খুলে দেয়, তো আমি ইউজ করাটা তার থেকে শিখলাম যে আসলে কিভাবে এটা ইউজ করে। অথচ আমি কলেজে পড়ি, সে আমার থেকে ছোট, ক্লাস ফাইভে পড়ে, সে ফেসবুক সম্পর্কে জানে, বাট আমি ফেসবুক সম্পর্কে জানতেছি না।
ওকে, এরই মাঝে মাঝে কিন্তু আমি যেসব কমেন্টস গুলো ন্যাচারালি কমেন্টস গুলো পড়ে আমার সহযোগী যোদ্ধা এমা, এবং আজকে আমি নতুন একটা ঘোষণা দিতে চাই যে যেই কমেন্টস গুলো আসলে অনেক বেশি বেশি সুন্দর হয়ে যাবে, সেই কমেন্টস গুলো আমি এখান থেকে পড়ে শোনানোর চেষ্টা করব। স্পেশালি প্রথম যে কমেন্টসটা আমার চোখে পড়েছে আমি একটু শেয়ার করি, সেটি মোহাম্মদ শরীফুল ইসলাম, সে লিখেছে, একটি পাখি উঠতে দেখি নীল আকাশের ধারে, ভালো লাগলো যেদিন আমি ফার্স্ট দেখি তারে, মনের ঘরে মনের ঘরে রেখেছিলাম যতন করে তাকে, বুঝল না সে মনের ভাষা হঠাৎ গেল উড়ে, সুমাইয়া আই মিস ইউ। ওয়াহ, দারুণ লিখেছে। আরেকবার বলি, মোহাম্মদ শরীফুল ইসলাম লিখেছে, একটি পাখি উঠতে দেখি নীল আকাশের ধারে, ভালো লাগলো যেদিন আমি ফার্স্ট দেখি তারে, মনের ঘরে রেখেছিলাম যতন করে তাকে, বুঝল না সে মনের ভাষা হঠাৎ গেল উড়ে, সোমাইয়া আই মিস ইউ। এরকম ধরনের দারুণ দারুণ কিছু কমেন্টস মাঝে মাঝে আমি পড়বার চেষ্টা করব আজ থেকে। নর্মালি তো ইমা কমেন্টস পড়ে, তারপরে স্পেশাল ধরনের কমেন্টস গুলো আমি পড়বার চেষ্টা করব। প্রিয়া, আবার যাচ্ছি তোমার কাছে তোমার জীবনের গল্প শুনতে।
থ্যাংক ইউ গুরু। দেন আমি আমার বার্থডে কিছুদিন আগে থেকে আমি ফেসবুক ইউজ করা স্টার্ট করি। দেন একদিন হঠাৎ ফেসবুকে যাই আমার ভাইয়ার আইডি থেকে, তো ফেসবুকে যাই সবার সাথে চ্যাট করতেছি, হঠাৎ করে মানে চ্যাট করতে করতে হঠাৎ একজনকে আমার চোখে পড়ে, যে মানে সাদা একটা পাঞ্জাবি পরা দাঁড়িয়ে আছে চশমা চোখে, তো দেখে ভালো লাগে। তো দেন আমি তাকে হাই বলি, আমার ভাইয়ার আইডি থেকে। কিন্তু দেন
তোমার এসএসসি এজ কত, মানে এসএসসি কত সন?
2011
আজ হচ্ছে 15, রাইট? ও, তাহলে তো তুমি একদম এই প্রজন্মের, একদম মানে খাঁটি টাইপের প্রজন্মের। একটা ছোট্ট জিনিস আমার জানবার আছে, আমাদের সময় যখন আমি সেই আইএমএ জাহেলিয়া যুগের কথা বলছি, আমি তো সেই যুগের মানুষ, বহু বহু শত বছর আগের মানুষ, তখন দেখতাম যে ছেলেরা মেয়েদেরকে অ্যাট্রাক্ট করবার জন্য একদম ক্লিন শেভ টিপ টপ হয়ে পোশাক আশাক পরে বিকালের দিকে বিশেষ করে মেয়েদেরকে অ্যাট্রাক্ট করবার চেষ্টা করতো যদি তার চোখে বা নজরে পড়ে। ইদানিংকালে দেখি যারা ইয়াং গ্রুপ, আই মিন তোমাদের প্রজন্মের যারা, তারা দেখি যে একটু কেমন যেন একটু বোহেমিয়ান টাইপ, একটু ভবঘুরে টাইপ, ফ্যাশনের ব্যাপারে অত বেশি সচেতন না, আর মুখে দাড়িটা তো কমন, ঠিক আছে, কেমন যেন একটা যত্ন করে অযত্ন ভাব চোখে মুখে এবং পোশাক আশাকে। এটা কি তোমাদেরকে অ্যাট্রাক্ট করে এই জিনিসটাই? মানে আমি একদম জানবার জন্য বলছি, ওয়াই দা ফিলোসফি এই সময় এরকম কেন?
অ্যাকচুয়ালি ভাইয়া সবারটা আমি জানি না, আমার ক্ষেত্রে আমি ওরকম বেশি মানে স্টাইলটা খুবই কম পছন্দ করি,
মানে ক্লিন শেপড একদম টিপটপ এই ধরনের মানুষ খুব বেশি পছন্দ না।
আমার চাপদাড়িটা খুবই ভালো লাগে,
মানে টিপটপ মানুষ খুব বেশি পছন্দ না। এবং এই জেনারেশনে মনে হয় ঘটনাগুলো এরকম, কারণ ওই মেজরিটি ইয়াং যারা এখনকার যারা ট্রেন্ড সেটার ইয়াংস্টার তাদেরকে আমি এরকমই দেখি। হ্যাঁ, তারপর
তারপর এই তো ওকে হাই দেই, দেন ও আমাকে রেসপন্স করে না। বাট দেন অনেকক্ষণ ওয়েট করার পর দেখি যে ও লিখল হ্যালো। তখন আমার ইন্টার ফার্স্ট ইয়ার শেষ, এখানে তো পরীক্ষা দিলাম, তো পরীক্ষার রেজাল্ট খুবই ভালো আসছে, দেন অনেক খুশি খুশি মনে ওকে এসএমএস করলাম। দেন ও লিখল যে ওর মনটা অনেক খারাপ। তখন সে জানে যে আসলে সে আসলে আমার ভাইয়ার আইডি যেহেতু, তো তখন সে জানে আমি আসলে একটা ছেলে। তো তখন সে আমাকে বলে যে অ্যাকচুয়ালি আজকে আমার মনটা অনেক খারাপ, তো আচ্ছা ঠিক আছে আপনার সাথে আমি পরে চেট করবো, আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন ভাইয়া। তো আমি একটা হাসি দিলাম, হাসি দিয়ে ওকে লিখলাম যে আসলে ভাইয়া আমি তো ভাইয়া না, আমি ভাইয়ার আপু। তো ও একটু অবাক হলো, ভাইয়ার আপু মানে বুঝলাম না। তো আমি বললাম এটা যার আইডি আমি তার ছোট বোন। দেন ও আমার সাথে চ্যাট করতে একটু আগ্রহী হলো। দেন আস্তে আস্তে কিছুক্ষণ চ্যাট হলো, তো আমার মা খাবারের জন্য ডাকছিল, আমি চলে যাই। দেন কেমন একটা মায়া, মানে কেমন একটা মায়া কাজ করতেছিল যে ওর সাথে হয়তো বা একটু কথা বললে ফোনে হয়তো বা ভালো লাগতো। তো তার দুই দিন পর আমার ভাইয়া চলে যায়, আমার বার্থডের পর চলে যায়। দেন আমি আমার বাবার ফোন দিয়ে, তখন আমার ফোন ছিল না, যদিও কলেজে পড়ি তখন আমার ফোন ছিল না, দেন আমার বাবার ফোন থেকে আমি আমার আইডিতে ঢুকি। ঢুকে ওর নামটাও আমার স্মরণে ছিল না, তেমন একটা খেয়াল ছিল না। তো আমি খুব মানে খুবই একটু কষ্ট অনুভব করতেছিলাম যে আসলে ওকে কি আমি আসলে পাবো কিনা, ফেসবুকে এত এত মানুষ, ওকে পাওয়াটা খুবই টাফ। দেন ওর নামটা জাস্ট মনে আসতেছিল, মানে ফার্স্ট টি এ, তারপর যে কি আমি সেটা খুঁজে পাচ্ছিলাম না, আমার মনেও আসতেছিল না যে আসলে ওর ফুল নেমটা কি ছিল। দেন মানে কেন জানি আমার খুব কষ্ট লাগতেছিল এবং অটোমেটিকলি আমার চোখের পানি চলে আসতেছিল, ওকে আমি খুঁজে পাইতেছিলাম না ফেসবুকে। দেন প্রায় দুই আড়াই ঘন্টা পর আমি ওকে ফেসবুকে পাই, তারপর ও অনলাইনে ছিল না। তো আমি ওকে SMS মানে দিয়ে রাখি যে প্লিজ যদি আপনি আমার SMS পেয়ে থাকেন তো প্লিজ আমার সাথে একটু যোগাযোগ করার ট্রাই করবেন। তো এই বলে আমি চলে যাই এবং খুবই একটা মানে কি বলবো আনন্দ ফিল করতেছিলাম মনের মনে, মানে আমার মাকে জড়ায় ধরতেছিলাম যে মা আমার কেমন জানি লাগতেছে, খুবই ভালো লাগতেছে।
বিনা কারণে ঈদ ভাব, মানে একেবারে কারণ ছাড়াই ঈদ ভাব, এরকম নাকি?
অনেকটা তাই, অনেকটা তাই। দেন ও তারপর দিন পায় SMS, দেন রিপ্লাই করে, তারপর আমি কিছুক্ষণ পরপরই ফেসবুকে যাই, কিছুক্ষণ পরপর যে দেখি ও আসলো কিনা ফেসবুকে, অনলাইনে ও আসছে কিনা। দেন দেখতেছি যে না, রিপ্লাই করছে। তখন তো আমি মানে খুশিতে নাচতেছিলাম, মানে এত খুশি লাগতেছিল যে ভাষায় প্রকাশ করতে পারবো না। তো ও লিখলো যে হ্যাঁ কি খবর, কি অবস্থা, ভালো আছেন? আমি বললাম হ্যাঁ ভালো, আসলে আমি আপনাকে খুব মিস করতেছিলাম, আপনাকে আমি কালকে প্রায় আড়াই ঘন্টা যাবৎ আমি আপনাকে ফেসবুকে খুঁজতেছি, বাট আপনার নামটা আমার স্মরণে ছিল না, তার কারণে আমি আপনাকে টেক্সট করতে পারিনি, দেন আপনাকে খুঁজে আমার টেক্সট করতে হয়েছে। দেন ও কিছুক্ষণ চ্যাট করার পর ও বললো আচ্ছা ঠিক আছে, আজ আর কথা হবে না, আপনার সাথে পরে কথা বলবো। তো আমি বললাম একটু একটা রিকোয়েস্ট রাখবেন। তো পরে বলতেছে হ্যাঁ বলেন, কি বলতেন? পরে আমি বললাম আচ্ছা যদি কিছু মনে না করেন আপনার ফোন নাম্বারটা কি দেওয়া যাবে? তো হ্যাঁ ও দিল, কিছুক্ষণ চুপ ছিল। ফার্স্টে বললো যে কেন, আমি বললাম না জাস্ট এমনি কথা বলতাম মাঝে মধ্যে অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে। তো নাম্বারটা দিল, দেওয়ার পর আমার তো আর দশ হইতেছিল না, ও ফেসবুক থেকে চলে গেল। রাতটা কোনো রকম কাটালাম, দেন সকাল পৌনে ছয়টা কি ছয়টা এত ভোরে উঠছি, ও আবার নামাজ পড়ে, নামাজ পড়তে উঠে। তো তখন ফোন ফার্স্ট ফোন দিছি, দেওয়ার পর ওর কণ্ঠটা শুনেই আমি রেখে দিছি। ও হ্যালো বলছে, হ্যালো হ্যালো করতেছে, আমি রেখে দিছি। দেন আবার আবার মানে মন চাইতেছে ওর সাথে একটু কথা বলি, আবার কল দিলাম। তারপর ও বলতেছে হ্যালো কথা বলেন না কেন, প্লিজ কথা বলেন, কে আপনি? তো আমি যখনই একটা হাসি দিছি ও বুঝতে পারছে যে আমি আমি ফেসবুকে সেই। তো হাসি দিয়ে আমি রেখে দিছি। দেন ও কল করছে যে আচ্ছা আপনি কি প্রিয়া? তো আমি বললাম প্রিয়া কি, আমি তো চিনি না, মানে একটু ফাইজলামি করতেছি আর কি। তো পরে বলতেছে যে না আমার মনে হচ্ছে আপনি সেই। তো আস্তে আস্তে কথা হলো, কথা বলতেছি, ফ্রেন্ডশিপ হয়ে গেল আমাদের ভিতর। দেন দু তিন দিন কথা হয়, ও ওর রিলেশন সম্পর্কে আমাকে জানায় যে এরকম ও একটা একটা মেয়ে ওকে পছন্দ করে, ও ওই মেয়েটাকে পছন্দ করে, কিন্তু ওদের সম্পর্কটা ভালো যেতেছিল না। তো তখন তো আমি ফ্রেন্ড, তো আমার তো তেমন কিছু মনে করার কথা না। তো আমি বললাম হ্যাঁ তো কি হচ্ছে এখন, আমি কি করতে পারি? দেন ও বলল যে আচ্ছা তুমি কি পারো আমাকে একটু আমাদের রিলেশনটা একটু ঠিক করে দিতে? তো আমি বললাম আচ্ছা ঠিক আছে দেখি। তো ও সাথে সাথেই ওই মেয়েকে কল করলো, কল করে কনফারেন্স করে দিল আমাকে। তো আমি মানে যথাযথ অবাক হয়ে যাই, মানে যে বললাম মাত্র যে আচ্ছা রিলেশন ঠিক করে দেওয়ার কথা আর সাথে সাথে তুমি ওকে কনফারেন্স করে দিলা, এটা কেমন ধরনের? তো ওই মেয়ে আমাকে সালাম দিয়ে বললো হ্যালো আপনি কি? তো ওরা ওরা কথা বলতেছে, তো ও বললো যে তুমি একটু কথা বলো তো, প্রিয়া তুমি একটু কথা বলো। আমি বলি
ওর নামটা কি? ও ও এসবের বাইরে গিয়ে আমরা নামটা শুনি,
ওর নাম হচ্ছে ইমরান।
ইমরান
আচ্ছা, তো ইমরান বললো যে কথা বলো। আমি বললাম কেন আমি কথা বলবো, আমি তোকে চিনি না কেন কথা বলবো? পরে বলে আমি কথা বলে দেখোই না। আমি বললাম হ্যাঁ আচ্ছা ঠিক আছে বলতেছি। তো হঠাৎ করেই মেয়েটা বলল যে আপনি ওর কি হন? তো সেখানে তো আর আমার কিছু বলার থাকে না। তো আমি বললাম কি হই মানে, ও আপনাকে বলেনি যে আমি ওর কি হই? আমার জিদ উঠছে, আমার খুবই জিদ উঠছে, আমি ফোনটা কেটে দিছি। তারপর মানে আমার খারাপ লাগতেছিল, ওদের ওদের কথা শুনে আমার খুবই খারাপ লাগতেছিল। কেন খারাপ লাগতেছিল সেটা আমি জানি না, কিন্তু ও কিন্তু ওর সাথে আমার রিলেশনটা জাস্ট ফ্রেন্ডশিপ, কিন্তু আমার খুবই ভিতরে ভিতরে আমার খুবই খারাপ লাগতেছিল যে কেন ও এইরকমটা করলো, মানে আরেকটা মেয়ের সাথে আমাকে কথা বলাই দিল, আমার ব্যাপারটা আমি মাইনে নিতে পারতেছিলাম না। দেন ও আমাকে কল দিল, কল দিয়ে বলতেছে কি ব্যাপার কথা বললাম না কেন? তো আমি বললাম আমার ভালো লাগছে না তাই আমি কথা বলিনি, আমার খারাপ লাগতেছিল। তো পরে ও বলল যে কেন খারাপ লাগার কারণ কি, আমি তো তোমাকে বলছি যে আমাদের রিলেশনটা তুমি ঠিক করে দাও। তো আমি বললাম জানি না আমার কেন এমন লাগছে, আমি জানি না, আমার ভালো লাগে না, আমি ফোনটা কেটে দিচ্ছি। তো ও বলল যে আচ্ছা প্রিয়া একটা কথা বলি। আমি বললাম হ্যাঁ বলো। পরে ও বলল আচ্ছা তুমি কি আমাকে লাইক করো? যখন ওর সাথে আমার পরিচয় তার 7-8 দিনের মাথায়। তো ও বললো যে তুমি কি আমাকে লাইক করো? আমি বললাম লাইক করি বলতে হ্যাঁ করি, অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে তোমাকে আমার খুবই ভালো লাগে, তোমার কথা আর স্টাইল খুবই সুন্দর, তারপর ও বললো যে জাস্ট এতটুকুই। বললাম হ্যাঁ এতটুকুই, আর কিছু না। আমি বললাম জানি না, আমি আমি জানি না, জাস্ট এতটুকুই। আমি 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 খুব জেলাস ফিল করছি তোমার, মানে ওই মেয়ের সাথে তুমি আমাকে কথা বলে দিছো, আমার মোটেও এটা ভালো লাগে নাই। তোমার সাথে আমি কথা বলি ঠিক আছে নর্মালি, বাট সেই জায়গায় আরেকটা মেয়ে, এটা এটা আসলে আমি মাইনে নিতে পারিনি। পরে বলতেছে হ্যাঁ বুঝতে পারছি তুমি আমাকে মনে মনে পছন্দ করে বলছো। আমি পরে বললাম হ্যাঁ আমি আসলে এটাই হয়তো বা। দেন কথা হইল, ওইখানেই স্টপ হইল আমাদের কথা, শেষ কথা আমার ফোন রেখে দিলাম। দেন ও আবার ফোন দিল, তো কথা বললাম। এরকম সময় এক সময় আমার মা, তখন তো আমার ফোন ছিল না, তো আমার মা আমাকে বলল যে তুমি কার সাথে এত কথা বলো। তো আমার মা আমাকে খুবই ভালোবাসে, আমরা ফ্রেন্ডের মতো একদমই ক্লোজ ফ্রেন্ড। আমার আসলে আমার ওরকম কোনো বেস্ট ফ্রেন্ড নাই আমার মা ছাড়া। আমার মাকে আমি আমার বেস্ট ফ্রেন্ড মানি সবচেয়ে বেশি। তো দেখা গেল আমি আমার মাকে সবকিছু খুলে বললাম যে মা দেখো আমার তো একটা ফ্রেন্ড আছে এরকম, ওর সাথে আমি ফেসবুকে যোগাযোগ করছি, তো ও আমাকে কল দিছে যদি তুমি একটু কথা বলো। দেন মানে ইমরান তো পুরা নার্ভাস ফিল করতেছে যে হঠাৎ তোমার সাথে আমার কথা, মানে ওরকম ভাবে আমাদের কথাবার্তা কোনো কিছু আগাইলো না, বাট তুমি তোমার মাকে বলে দিছো। তো আমি ওকে বললাম দেখো আমার মা যদি তোমাকে পছন্দ করে, কথা বলে মনে হয় যে না ছেলের কথাবার্তা ভালো বা ছেলের ব্যবহার ভালো, তো আমি তোমার সাথে ফ্রেন্ডশিপের থেকে আমি সামনে আগাবো। আর যদি দেখা যায় যে না আমার মা বলছে যে না এই ছেলের সাথে তুমি কথা বলতে পারবে না, তো সেক্ষেত্রে আমার আমার কিছু করার থাকবে না। অ্যান্সার ও বললো আচ্ছা ঠিক আছে আমি আন্টির সাথে কথা বলবো দাও। তা আমার মার সাথে কিছুক্ষণ কথা বললো, কথা বলার পর এইতো চলতেছে কথা বললো। আমার মা বললো যে না ছেলেটা ভালোই, তুমি একদিন আসতে বলো তাকে আমাদের বাসায়।
আমরা আবার প্রিয়ার কথা শুনবো, কিন্তু আমি কথা দিয়েছিলাম যে ধামাকাদার বম্বাস্টিং ধরনের যেসব কমেন্টস গুলো সেগুলো পড়বার চেষ্টা করবো। একদম ভালোবাসায় টইটুম্বুর অবস্থা, বলার সাথে সাথে এক সে এক ভালোবাসার দামামা ছুটেছে, এক সে এক মানে বড় বড় রকমের গ্রেনেড ব্লাস্ট হচ্ছে। প্রথম নামটা হচ্ছে অর্ণব আহসান এফ কে, সে লিখেছে তোমাকে ছাড়তে গিয়ে অষ্ট পৃষ্ঠে আরো জড়িয়েছি, তোমাকে ভুলতে গিয়ে আরো ভালোবেসেছি তোমাকে, ওয়াও। দেন স্পাইক দীপ্ত, সে লিখেছে চাইছো যখন দূরে থাকি দূরেই আমি থাকবো, তোমায় নিয়ে না হয় আমি নিজের মতো ভাববো, আমার ছায়া তোমায় আর করবে না বিচলিত, জানি কষ্ট পাবো কাঁদবো প্রতিনিয়ত, তবুও না হয় তোমার থেকে দূরেই থাকবো, আই লাভ ইউ সুমি। সুপার সুপার। মোহাম্মদ আসিফ লিখেছে স্বপ্ন যখন চোখের পাতায় ফুটবে কারোর হয়ে দাঁড়িয়ে তুমি থাকবে, একা সময় যাবে বয়ে ভেবো না কো একলা তুমি, দুঃখের বোঝা নিয়ে দেখবে আমি পাশে আছি তোমার বন্ধু হয়ে। আসিফ সুপার। মোহাম্মদ আতিক হোসেন আরেকটা লিখেছে সূর্য আলোকিত করে একটি দিনকে, চাঁদ আলোকিত করে একটি রাতকে, মোমবাতি আলোকিত করে একটি ঘরকে, আর সত্যিকারের ভালোবাসা আলোকিত করে দুইটি জীবনকে, শুধু তুমি আলোকিত করো আমার মনকে। রোমিও রাজকুমার আবির লিখেছে যখন প্রকৃতি তার অপর রূপে সাজে, বসন্তের ফুল খোপায় গুজে কিংবা শ্রাবণের নূপুর পায়ে নেচে যায় পৃথিবী নামের রঙ্গমঞ্চে, আমি তখন নিশ্চুপ হয়ে দেখি তোমার আসা যাওয়া, যখন রমণী তার খোপা খুলে চুল শুকোয় আর নীল ভ্রমর তার চুলের সুবাস নিতে ব্যস্ত, আমি তখন একলা থাকি আমার পরিচিত ঘরের কোণে, যখন সবাই ব্যস্ত কলতানে আমি তখন খুঁজে বেড়াই আমার স্বপ্নপুরীকে, আমি হয়তো বা কখনোই আমার স্বপ্নপুরীকে খুঁজে পাব না। এবি দানিয়ার সিদ্দিক লিখেছে মিষ্টি চাঁদের মিষ্টি আলো, বাসি তোমায় অনেক ভালো, মিটি মিটি তারার মেলা, দেখবো তোমায় সারা বেলা, নিশিরাতে শান্ত ভুবন, চাইবো তোমায় সারা জীবন, হামিদা আই লাভ ইউ। একদম ভালোবাসায় ছড়াছড়ি অবস্থা, সব সময় প্রিয়ার আসলে কথার মধ্যে অনেকেই ডুবে গেছে, যে কারণে হয়তো প্রেমের এরকম রহস্যময় কথা ছড়িয়ে ছিটিয়ে আছে আজকের ফেসবুকের কমেন্টসে। তো আরো বেশি বেশি কমেন্টস করো, তোমরা লাইক দাও www.facebook.com/thakafm90.4 এ, এবং স্পেশাল ধামাকাদার যেসব কমেন্টস গুলো আমি গুরু এতেশাম পার্সোনালি সেগুলি পড়বার চেষ্টা করবো। আবার চলে যাচ্ছি পিয়ার কাছে।
যা বলতেছিলাম, তো আমার মা তাকে একদিন ইনভাইট করে আমাদের বাসায়। তো হঠাৎ একদিন ওকে আমি বলি যে দেখো আমাদের কথাবার্তা তো বেশ কিছুদিন, তো আমার মা তোমাকে আমাদের বাসায় আসার জন্য অনুরোধ করছে, তো তুমি প্লিজ পারলে একদিন এসে আমার মার সাথে দেখা করো। তো ও দেখা করতে চাইলো না, ও ভাবলো যে হুট করে পরিচয়, তার মধ্যে এটা কি করে পসিবল, মানে হুট করেই যাওয়া, এটা বললেই তো আর যাওয়া যায় না। দেন ও বললো যে আচ্ছা ঠিক আছে আমি ট্রাই করব। তো আমি বললাম যে দেখো ট্রাই করার করে কিছু নাই, আমি আমার মাকে বলছি যে হ্যাঁ তুমি আসবা। দেন ও বললো যে আচ্ছা ঠিক আছে আমি আসবো। তো একদিন আমি কলেজে, ও আসবে ওর গ্রাম থেকে, ওর গ্রাম থেকে আসবে। তো ব্যাপারটা আমি তখন ক্লিয়ার না যে ও কোথা থেকে আসবে, আসলে ও গ্রাম থেকেই আসবে না ও ঢাকায় কোথাও আছে। কারণটা হচ্ছে ও মাঝখানে আমাকে একটা মানে মিথ্যা কথা বলে যে ও ঢাকা থাকে। তো আমি তো তখনও জানি যে ও ঢাকা থাকে, তো আমি ভাবছি যে ও এখান থেকে এখানে মানে তখনও বলছে যে ও গুলশান থেকে। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে ও তো এখানেই, তাহলে ও আসতে তো বেশিক্ষণ লাগবে না, আমি থাকি হচ্ছে একটু অঙ্গি তখন। তো আমি কলেজ শেষ করলাম, ক্লাস শেষ করলাম, ও আসছে আমাকে ফোন দিতেছে। উত্তরা রাজু কমার্শিয়ালের সামনে এসে দাঁড়াইলো, ও ফোন দিতেছে যে দেখো আমি কিন্তু দেখতে তেমন একটা সুন্দর না, আমি কিন্তু ছবিতে দেখছো ঠিক আছে হয়তো বা তোমার ভালো লাগছে, কিন্তু আমি কিন্তু দেখতে একটু কালো, তোমার ভালো লাগবে না। আমি বললাম আসলে আমি তো তোমার ফেস দেখে তোমার তোমাকে লাইক করিনি, আমি তোমার কথা, তোমার কথার স্টাইলগুলো আমার ভালো লাগছে, আর তুমি খুব সুন্দরভাবে গুছিয়ে কথা বলো, আমার এটাও খুব ভালো লাগছে, আর দেখতে মনে হয় তুমি খুব ভদ্র হবা, তো এই কারণে আমার তোমার সাথে কথা বলা। তো সমস্যা নেই তুমি আসো আমার সাথে মিট করো। তো ও লুকায় লুকায় আমাকে কল দিতেছিল, বলতেছে তুমি আরেকটু সামনে আসো। তো আমি বললাম আমি তো রাজু কমার্শিয়ালের নিচে, তুমি কোথায়? পরে বলতেছে আমি তোমাকে দেখতে পাইছি, তুমি তুমি তো অনেক সুন্দর, বাট আমার কেন জানি তোমার সামনে আসতে খুব লজ্জা করতেছে, তুমি তো আমাকে দেখলে আর নেক্সট আমার সাথে কথা বলবে না। তো আমি ওকে প্রমিস করলাম যে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে প্রমিস করতেছি তোমার সাথে আমি আমার রিলেশন আমি ব্রেক করব না, রিলেশন কন্টিনিউ থাকবে। তো ও বললো আচ্ছা ঠিক আছে আমি আসতেছি।
কেমন ফিলটা তখন?
তখন তো
একটু ভালো লাগে মরে যাওয়া টাইপের না কেমন?
তখন একটু ভয় কাজ করতেছিল আসলে, ও যে বললো আসলে মানে কেমন একটা ভয়,
বেশি খারাপ হবে দেখতে না হয় যে এইসব সত্যি কথা বলো না ভাই, আমার এই প্রোগ্রামে সত্যি কথা বললে অনেক অনেক কিছু
বুঝতে ওই রকম টাইপের,
মানে এমনি মুখে বলতেছো যে আমার ফেস এইসব ব্যাপার না, মেইনলি হচ্ছে মন এসে বাট ভেতরে ভয় করতেছে, বেশি খারাপ না তো? আবার
খারাপ না তো? হ্যাঁ হ্যাঁ এটাই তো। আমি সামনে যখনই গেছি আমি চোখটা বন্ধ করে
ফেলি, মানে কি ভূত দেখছি তাই কথা বলো যা হয়েছিল
আসলে, মানে ও রোদ এইভাবে তো ওর গায়ের রংটা একটু কালো, তো রোদ থেকে আসছে তো মানে ঘুরে একদম অবস্থা পুরো খারাপ,
দেখি মনে করছো
মানে
বন্ধ করছো কেন?
আসলে আমি দেখা মানে ভাবতে পারিনি যে এরকমটা হবে। তো পরে আমি
মানে বন্ধ করছো সামনেই,
আমি
চলে আসলাম দেখে তুই এটাই চিন্তা করতেছ না যে একটা মানুষের এক্সপ্রেশন কি হতে পারে তোমার এটা দেখে,
মানে
ভাববারই প্রয়োজন, মানে ভাব মানে নিজের অবচেতন মনে হয়ে গেছে রাইট?
হ্যাঁ মানে আমি মানে আমি চিন্তাই করিনি যে এরকমটা হবে, মানে তো
আচ্ছা হইলো তারপর
মানে ও মাথাটা নিচের দিকে, ও অনেক লজ্জা পেয়েছে,
আমি এটা বুঝবার জন্য যে তোমার মাথাতে আসলো না যেটা ভদ্রতার খাতির হলো এটা আমার করা উচিত না,
মানে
হয়ে গেছে মানে মানে
হয়ে গেছে তো ও অনেক লজ্জা পাইছে, লজ্জা পেয়ে মানে ওর হাতে ছিল ফুল, একটা ফুলের তোড়া, তো ও সাহস পাইতেছিল না যে আমাকে দিবে, মানে হাতটা বাড়াইতেছে যে প্রিয়া আমি তাকাই আসি ওর দিকে, তো প্রিয়া এই যে এটা এটা তোমার জন্য আনছিলাম, ঠিক এভাবে মানে মানে ওর কণ্ঠ যে প্রিয়া এই যে এটা
তোদের জন্য ফান বা যার উপর দেখেছে সে বুঝে, ও বেচারা হন্তদন্ত হয়ে আসতেছে একটু সেই শহরের প্রয়োজন মনে করেনি যে যেমন আছে যে অবস্থায় আছে ওকে আগে দেখি, এর জন্য তর সয়নি চলে এসেছে আর তোমাদের যাই হোক। তারপর এই যে মানে কাকা কিরণ এই টাইপের কি শহরের মতো ফামলিং করে ফাইনালি তোমার হাতে ফুলটা আস্তে করে আগায় দেওয়ার চেষ্টা করছি,
তারপর আমি বললাম এটা কি
মানে একটু বিরক্তির সাথে,
হ্যাঁ মানে আমার
আমার অ্যাকচুয়াল এক্সপ্রেশন দাও যা করেছো তখন,
আমি বলতেছি যে
সাথে বান্ধবী কেন ছিল না,
আমি একাই ছিলাম
ভাগ্যিস,
তো আমি বললাম যে এটা কি, পরে ও বললো
মানে ভাবে আমি তো কাঁচা তুলে নিয়েছি শুধু তো ফুল, তুমি চিন্তাও করতেছ না এমন একটা ব্যাপার,
পরে
এমন হয় আজিব ব্যাপার, হ্যাঁ তারপর না
গুরু শুনেন, তারপর ও বললো যে আসলে তোমার জন্য একটা ফুলের তোড়া নিয়ে আসছিলাম ওটা আস্তে আস্তে শুকিয়ে গেছে, তো আমি এখান থেকে আবার আরেকটা কিনছি, আমি বললাম আজব একটা শুকিয়ে গেছে ওটা ফালাই দিস এখন আবার নতুন করে এটা কেনার প্রয়োজন কিছু না, টাকা বেশি হয়ে গেছে ঠিক এভাবেই বলছে, তো ও আসলে একটা হাসি দিয়ে মাথাটা নিচে করে ফেলছে, আমি বললাম আচ্ছা ঠিক আছে এখন আসো আমার সাথে বাসে উঠতে হবে, তো পরে ও আমার সাথে আসলো, পিছন থেকে আমার এক ফ্রেন্ড দেখে বলছে, ফ্রেন্ড দেখে বলতেছে কি রে দোস্ত তোর খবর কি তোর হাতে ফুলের তোরা কেন, আমি বললাম অ্যাকচুয়ালি আমার আম্মুর ম্যারেজ ডে তো কিছুদিন আগে উইশ করার টাইম পাই নাই, এখন এটা এই ফুলের তোড়াটা নিয়ে যাচ্ছি আমার আম্মুকে দিব, পাশ থেকে ও বলতেছে এটা কি বললা ফুলটা তো আমি তোমাকে দিছি, বললাম এখন আমি এটা কি বলবো এখন যদি আমি ওকে এটা বলে দেই ক্লাস তো সরাসরি হয়,
আর তোমার যে হাল হবে কথা এখন এটা তো তোমার মনে কাজ করতেছে,
তো
না হলে না হলে সে যেমন দেখাচ্ছিল ও যদি পরিপাটি অবস্থায় থাকতে তো নিজে থেকে হয়তো শো অফ করতে, দোস্ত মাই বয়ফ্রেন্ড ইনফ্যাক্ট ওদের সাথে পরিচয় করে দেওয়া হয়নি,
অ্যাকচুয়ালি আমি তখন চাইতেছিলাম না যে আসলে এটা জানাজানি হোক কারণ রিলেশনটা আমাদের এখন তখন ওই পর্যায়ে যায়নি, দেখা আমাদের দেখা থেকে স্টার্ট, যে হ্যাঁ
তোমার মনের মধ্যে কি চলতেছে সেগুলো বলো, তুমি কোটা কাটায় উঠতে পেরেছো যে চোখ বন্ধ অবস্থাটা,
হ্যাঁ কাটায় উঠতে পারছি বলতে ততটা না
পারোনি,
ততটা না
তুমি চিন্তা করতে পারবে সাথে থাকো পরে দেখা যাবে,
হ্যাঁ আচ্ছা যাক আমার সাথে আগে আম্মুকে দেখাই তারপরে দেখা যাবে, তো গেলাম বাসায় গেলাম, তো বাসায় যাওয়ার পর আমার আম্মু কেউ সালাম দিল, আমার আম্মু দেখেও বলতেছে
চোখ বন্ধ করছে,
না 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 আমার আম্মু চোখ বন্ধ হয়নি, আমার আম্মু বলতেছে এটা কি তোমার ফ্রেন্ড,
সামনের সাথে সাথে সামনে সামনে
আমাকে আড়ালেনি ওকে মানে আমার রুমে বসাইছি, বসানোর পরে বলতেছে এটা কি তোমার ফ্রেন্ড, আমি বললাম হ্যাঁ আম্মু এটাই ফ্রেন্ড, বলতেছে যে ছবিতে তো একটু ভালোই দেখা গেছে এখানে এরকম, আমি বললাম দেখো সে জার্নি করে আসছে আচ্ছা ওকে ফ্রেশ হইতে দাও, তো গেল, তো কিছুক্ষণ কথাবার্তা বললো আমার আম্মুর সাথে, কথাবার্তা বলে খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করে সে চলে গেল, তো পরে ও ফোন দিল কথা বলতে চাইতেছিলাম না,
বলো কি তুমি না বলছো যে চেহারাটা কোনো ব্যাপার না,
হ্যাঁ না মানে শুনেন গুরু কথা বলতে চাইতেছিলাম না এই কারণে যে মানে ওর কথাবার্তা যখনই আসছে আমার সাথে কেমন যেন ছিল, মানে এত লাজুক
লাজুক না কিন্তু ডিস্ট্রয় করে দিয়েছে প্রথম দর্শনে চোখ বন্ধ করে, ওর তাত্ত্ব বিশ্বাস বলে কিছু ছিল না,
মানে আমি ওকে
কোশ্চেন করতেছিলাম, কোশ্চেনের উপর কোশ্চেন করতেছিলাম, বাট ও মাথাটা নিচের দিকে দিয়ে হ্যাঁ না হ্যাঁ হ্যাঁ এটা এরকম, মানে মানে কোনো ফিলিং।
দেখো রানীর মেয়ের সাথে মালির ছেলে কথা বলে যেমন সেভাবেই কথা বলছিল তখন, কারণ আত্মবিশ্বাসে তুমি ধাঁচিয়ে উড়িয়ে দিয়েছো প্রথম সাক্ষাতে। আচ্ছা তারপর?
তারপর আর কি, তারপর আমার পরীক্ষা চলে আসার সামনে, তো কিছুদিন কথা হয় হুটহাট করে, হয় হয় না এরকম টাইপের কিছু একটা। তো ও প্রায় ফোন দিত, মানে ও আমাকে দেখার পর আসলে মানে ও আমাকে ভুলতে পারতেছে না এরকম একটা অবস্থা।
তুমি বলার চেষ্টা করছো?
বলার চেষ্টা করতেছি না, আমি আমার কনসেন্ট্রেশনটা পড়ালেখার দিকে দিতে চাচ্ছিলাম তখন।
এই তো সেই তুমি না, যখন ওর প্রতি অ্যাট্রাক্ট হচ্ছিলে তখন রাত ভোর করে অপেক্ষা করছিল যে বাবু
কখন
ফোনে যাবে। সবকিছুর বলে চেহারা নামের একটা যে ব্যাপার আছে, যে আমলই থাকো না কেন সে আমাদের যে যুগ আয়ামে জাহেলিয়ার যুগ, আমি তো বহু বছর আগেকার মানুষ, সেখান থেকে শুরু করে এখন পর্যন্ত চাপদাড়ি হোক আর ফ্রেশ কাট হোক, কথা একটাই, সুদর্শন হতে হবে, সালমান খানের প্রচন্ড ছাপ থাকতে হবে। মুখের কালার বদলায় দিবে একটু, এইসব খোঁজ খবর গুলো একটু দেখো। ইনফ্যাক্ট মাঝে মাঝে মনে হচ্ছে যে তোরা যেমন বিভিন্ন রকমের পণ্য সামগ্রী কিনিস নিজেদের সৌন্দর্যের জন্য, সেগুলো আমাদেরকে একটু মাঝে মাঝে খোঁজ খবর নিতে হবে।
না
ছেলেদের জন্য সৌন্দর্যের একটা পিপাসা মানুষের মধ্যে থেকে যায়, স্বয়ং স্রষ্টাই তো সৌন্দর্যের পূজারী। এজন্য সুন্দর বলতে আমার কাছে মনে হয় প্রেজেন্টেবল হওয়া, রাইট? সুন্দর মানে জরুরি না যে তাকে আমির খানের মতো দেখতে হতে হবে, শাকিব খান টাইপ লুক থাকতে হবে, আবার মনে যেও না শুধু মনটা ফ্রেশ না, তাকে প্রেজেন্টেবল হতে হবে।
প্রেজেন্টেবল বলতে অতটা না যে একদম ওভার স্মার্ট, এখন তো দেখা যাচ্ছে কত কিছু পরে, ছেলেরা কানে দুল পরে মেয়েদের মতো, গলায় চেইন পরে, বড় চুল করে, ওগুলো আবার
হঠাৎ করে আমি একটা চেঞ্জ দেখলাম। ইনফ্যাক্ট তুমি সত্য কথা বলছো, তাই আসলে আপামর ওভারঅল জনতার খবরটা কিন্তু অ্যাকচুয়ালি এইটাই যা তুমি বলছো প্রিয়া, যে দেখে যেমন আগ্রহ তার প্রতি একটা অ্যাট্রাকশন তৈরি হয়েছিল, প্রথম রাতেই ভোর হচ্ছিল না, মেয়ে হয়ে তুমি যে ওর কাছে নাম্বার চাচ্ছ, তার সাথে কথা বলার জন্য পাগল হচ্ছ, তার সাথে তৃতীয় ব্যক্তির উপস্থিতি কোনোভাবে মেনে নিতে পারছো না প্রথম কনভারসেশনে, এত বেশি পজিটিভ হয়ে যাচ্ছ, সে মানুষটা ঘরমাত্র আমার মতো রঙের একটা মানুষকে দেখে আবার চোখ বন্ধ করছো নিজের অজান্তে, এবং ফাইনালি তার প্রতি আকর্ষণও কিছুটা হারিয়ে ফেলছো, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ওভারঅল পিকচার। তারপর
তারপর এতো ও ফোন দিত, প্রচুর ফোন দিত, আমি
কিন্তু আর তার দিকে তো উল্টো খবর, ছবিতে যা দেখেছে বা দেখেনি, তোমার ছবি দেখছে কি সে?
হ্যাঁ আমার ছবি দেখেছে, প্লাস
ছবিতে কিন্তু তুমি খুব বেশি ভালো আসো না।
হ্যাঁ
তোমাকে কেউ বলছে?
হ্যাঁ
তোমার ক্যামেরা ফেস কিন্তু অত ভালো আসে না। ক্যামেরাতে যত বেশি তোমাকে দেখাচ্ছে রুগ্নটাই, তুমি কিন্তু সামনাসামনি অনেক শার্প, এটা আমি বলি,
এটা সবাই বলে,
এটা আমি বললাম এই কারণে যে অনেকে আমার কথাগুলো না হলে রিলেট করতে পারবে না। তোমার লুকটা আমি যেটা বলেছিলাম বাড়িয়ে বলিনি, ওলন্দাজ মেয়েদের মতোই, ইনফ্যাক্ট নেদারল্যান্ডে যেসব ছেলে এবং মেয়েরা ওদের হাইট কিন্তু সবসময় 5'4" 5', ইনফ্যাক্ট 5'8" 9', গড় হাইট, তো এরকমই হাইট, এরকমই গায়ের কালার, চোখের যে তোমারটা ই না, তো কোনো কন্টাক্ট লেন্স না, তো গড গিফটেড, গড ভালোভাবে গিফট করেছে তোমাকে ক্যাটসাই, বাট এখানে নীলাভ একটা ভাব আছে তোমার সেই চোখের মণিতে, বাট এই আমাদের দেশে প্রেক্ষাপটে খুব ভালো হতো যদি একটু স্বাস্থ্যবান হতে, বাট ওইখানে অ্যাকচুয়ালি যারা র্যাম্প করে, যারা মডেল, যারা জিরো ফিগার মেনটেন করে, যারা বছরের পর বছর খায় না, তারা হয়তো তোমার মতে। এনিওয়ে আমরা শুনি তোমার ভালোবাসার কথা।
তারপর ও সামনাসামনি দেখলো, ওর তো ভালোই লাগলো, অনেক ভালো লাগলো।
ভালো তো লাগবে, সেটাই ব্যাখ্যা দিচ্ছিলাম। কি ড্রেস ছিল জানো তুমি? স্কুল ড্রেস, রাইট?
কলেজ,
ও কলেজ ড্রেস তখন।
তো ও দেখে ওর ভালো লাগলো, দেন ও আমার সাথে কন্ট্যাক্ট করতেই চাইলো যে হ্যাঁ ওর সাথে যোগাযোগটা কন্টিনিউ করি। তো আমি ওকে একটু অ্যাভয়েড করে চলতাম, একটু অ্যাভয়েড করে চলতাম বলতে ও আমার মার ফোনে ফোন দিত, তো আমি ফোনটা দেখতাম, বাট আমি আমার মাকে বলতাম যে আম্মু ফোনটা তুমি পিক আপ করো, আমি কথা বলবো না। তো আম্মু
কি অবস্থা?
আম্মুকে ধরে দিতাম, আম্মু কথা বলতো।
ভাবনা হে আগ্রহে হারায় ফেলছে, দেখ প্রেমের কি অবস্থা। আর বড়ার সময় যে শুনে কেমন ছেলে পছন্দ, তাকে সৎ হতে হবে, বড় মনের হতে হবে, একজনে বলবে না যে তার দেখতে ভালো হতে হবে।
আম্মুকে ও অনেক রিকোয়েস্ট করতো, জানতে প্লিজ একটা মিনিট ওর সাথে কথা বলি, ওকে একটু দেন, আমি ওর সাথে জাস্ট এক মিনিট কথা, ওর কণ্ঠটা শুনবো, দেন আমি রেখে দেবো, আমি ওকে বিরক্ত করবো না। তো এরকম আমার পরীক্ষা গেল, পরীক্ষা মাঝে মাঝে কথা হতো বাট ওর মন ধরতো না, দেখি সময় সুযোগ করে আমি তোমাকে কল দিব, প্লিজ তুমি আর কল দিও না এভাবে। তো ও কল দিত না, দেখা যেত যে ঘন্টার পর ঘন্টা চলে যেত, তা আমার আর ফোনের খবর নেই। তো ও আবার একটু ভয় ভয় ফোন দিত, আমার থেকে ভুল নিত যে আচ্ছা কি করতেছে। তো আমি আবার, আমার একটা অভ্যাস খারাপ ছিল যে আমি কখনো মানে পরীক্ষা আসলে পড়তাম, অন্য টাইমটা আমি ঘুরে ফিরে একটা দিয়ে ফ্রেন্ডের সাথে মজ মাস্তি করে চলতাম। তো পড়তে বসছি, এমন টাইমে ফোন দিছে যে আন্টি প্রিয়া কই? প্রিয়া তো পড়তেছে। আচ্ছা পড়তেছে, ওর কি কোনো সাজেশন টাজেশন লাগবে? তো এই উচিলে আমার সাথে কথা বলতো। তো আমি বলতো যে হ্যাঁ সাজেশন দিলে তো খুবই ভালো হয়, ওর জন্য ভালো হয়, এমনি তো সারা বছর পড়ে না, এই যে দেখো না এখন বইয়ের ভিতরে আবুডুবু খেয়েছে। তো বলতো যে আচ্ছা প্রিয়া আমি তো তোমার জন্য কিছু সাজেশন কালেক্ট করছি, তো যদি একটু সময় করে আমার সাথে একটু কথা বলো আমি সাজেশনগুলো দিতাম। তো এরকম করে সাজেশনগুলো ওর থেকে নিতাম, নেওয়ার পরে আর কোনো খোঁজ খবর নেই, পরীক্ষা হয়েছে ভালো, মানে ও পরীক্ষার হল থেকে বেরোই ফোন দিত যে আন্টি প্রিয়ার পরীক্ষা কেমন হই? হ্যাঁ বাবা ভালো হয়েছে, আন্টি প্লিজ একটু ওকে দেন তো কথা বলে। আরে আমি এখন পরীক্ষা দিয়ে বেরিয়েছি, আমার এখন ভালো লাগতেছে না, জানি মানে অনেক দূরে মাইলস্টোনে আমার হল সিট পড়ছিল। দেন ও বলল যে
একটু ব্রেক,
এখন সময় রাত 12টা, রক্সি ফিউশন স্টাইলিশ ওয়াল ফিনিশ,
রক্সি পেইন্টস নিয়েও স্টাইলিশ ওয়াল ফিনিশ, রক্সি ফিউশন। রক্সি ফিউশনে আছে 9টি ক্যাটাগরিতে 200 থেকে হৃদয় করা ডিজাইন, স্টেনসিল, ওয়াল পেপার, স্যান্ড কোটিং, টেক্সচার, আর্ট, রিঙ্গল, স্প্ল্যাশ, ফ্লোরাল, ইটস ওয়ার্ল্ড, যা আপনার ঘরের দেয়ালকে করে তুলবে আপনার মনের মতোই সুরুচিকর, সুইট পিঙ্ক, রক্সি ফিউশন, স্টাইলিশ ওয়াল ফিনিশ।
ভালোবাসার বাংলাদেশ,
আমরা শুনছিলাম প্রিয়ার কথা, শুনি তার ভালোবাসার বাকি কথাগুলো, এবং কোনোভাবেই কিন্তু আগ্রহ তৈরি হচ্ছে না তার সাথে কথা বলা, রাইট? তারপর থেকে
তারপর কথা বলতে চাইলাম না, তো দেখা গেল পরীক্ষার পর ওর সাথে কথা বলা আবার কন্টিনিউ হয়, স্টার্ট হয় ওর সাথে কথা বলা। তো কথা বলতাম এক টাইমে একটা ছেলের সাথে, আমার
বলো কি প্যাচের মধ্যে ফেলে দিও না কিন্তু,
না গুরু যা সত্য তাই,
না সত্য ঠিক আছে বাট ইমরানের সাথে কথা বলা না বলার চলতেছে, রাইট?
হ্যাঁ, তার মাঝখানেই আমার মানে একজনকে ভালো লাগে, ভালো লাগে বলতে ওরকম না, তার সাথে কথা বলতাম, মানে আমার কাজিনের ফ্রেন্ড, ওই ভাইয়া আমাকে ফোন দিত, আমি কথা বলতাম।
আচ্ছা, আমরা একটু ধাতস্থ হয়ে নিই তাহলে এই ফাঁকে, কারণ তুমি বলছিলে যে তাকে তুমি ভালোবাসো, তার সাথে একটা ইমরানের সাথে একটা ইন্টারঅ্যাকশন, দেন ফাইনালি, হ্যাঁ দেন ফাইনালি তাকে দেখলে, দেখার পরে সহজ বাংলা যেটা বলা হয় এটা ছিল ডিজাস্টার, সমস্ত আগ্রহ তুমি হারিয়ে ফেলো, পছন্দ হয় না তাকে আর, যে কারণে সে ফোন দিলে তুমি বিরক্ত হও, একদম স্ট্রেট ওয়েতে ব্যাপারটা এরকম। স্বাভাবিকভাবে এই ইন্টারিম পিরিয়ডে কারোর সাথে তোমার পরিচয় হয়, যে তোমার কাজিনের বন্ধু, এবং তার সাথে তুমি, তার প্রতি তুমি
কথা বলি,
আচ্ছা কথা বলা বা তার প্রতি তোমার আগ্রহ বাড়তে থাকে। এখানে দেখছি ঘটনার মধ্যে দারুণ এক টুইস্ট, সেখানে আমরা যাব। তার আগে প্রেমের বহুত কথা বলে যারা ভাষায় দিচ্ছে তাদের কথাগুলো একটু আমার বন্ধুদেরকে পড়ে শুনিয়ে আসি, কারণ পরবর্তীতে আরো এই কথাগুলো বলার সুযোগ পাবো কিনা জানি না। যাই হোক, মোহাম্মদ নাইমুর রহমান সে লিখেছে, পৃথিবীর সবকিছু তখনই নিজের মনে হয় যখন ভালোবাসার মানুষটি ভালোবেসে পাশে থাকে, আর তখনই নিজেকে অনেক ভাগ্যবান মনে হয় যখন ভালোবাসার মানুষটি বিশ্বাস দিয়ে বিশ্বাস রাখে। হৃদয় খান লিখেছে যে, বুঝবে সেদিন মনের জানালা খুলে আজও আছি পথে, দিন রাত কখন আসে কখন যায় পায় না ভেবে, শুধু ভাবি মাথের ওপর একটা খোলা আকাশ ছিল যে আকাশের দিকে তাকিয়ে হাসতাম মন খুলে। রোহান লিখেছে, আমি ভালোবাসা কি জানি না শুধু তোমাকে জানি, আমি বিশ্বাস কি বুঝি না শুধু তোমাকে বুঝি, আমি পৃথিবী কি দেখি না শুধু তোমাকে দেখেছি, আমি আলো কি ছুঁয়ে দেখিনি শুধু তোমাকে ছুঁয়েছি, শুনেছি আকাশ নাকি অনেক বড়, সেটা কি তোমার আমার ভালোবাসার চেয়েও বড়? ফেহাকে উদ্দেশ্য করে লেখা। আর নীরব পৃথিবী লিখেছে যে, একটা সময় ছিল যখন তুমি আমাকে ছাড়া আর কিছুই ভাবতে না, যখন তুমি আমার সকাল থেকে ঘুমানো পর্যন্ত আমাকে নিয়ে ভাবতে, এখনো ভাবো তবে মানুষটা আর আমি না, এখনো তুমি ভালোবাসার মিষ্টি মিষ্টি কথা বলো কিন্তু আমার সাথে না, এখন আমি বুঝতে পারি তোমার মন কখন কি বলে, হয়তো সময় আর কিছু বাস্তব আমাদের। শ্রাদজাহান লিখেছে যে, কতবার ভেবেছিল আপনি ও আপনা ভুলিয়া তোমার চরণে দিব হৃদয় খুলিয়া চরণ, চরণ ধরিয়া তব কহিব প্রকাশ্যে গোপনে তোমারে সখা কত ভালোবাসি। নায়মর বলেছে, ভালোবাসা এই মন তোকে চাই সারাক্ষণ, আছিস তুই মনের মাঝে পাশে থাকিস সকাল সাঁঝে, কি করে তোকে ভুলবে এই মন তুই যে আমার জীবন। ছদ্মবেশে আত্মা লিখেছে, গোলাপ ফুলের পাপড়ি দিয়ে লিখবো তোমার নাম, হাজার পাখির সুর দিয়ে বাধ্য একটি গান, তুমি যদি হও স্বপ্ন আমি হব তার প্রাণ জয়ী ছোঁয়া, তাহলে দিব ভালোবাসার প্রতিদান। এইচ এম ইমরান হুসেইন লিখেছে, আমি তোমাকে চাই ছলনতে নয় ভালোবাসাই, আমি তোমাকে চাই তোমার মতো করে নয় আমার মতো করে, আমি তোমাকে চাই ক্ষণিকের জন্য নয় চিরদিনের জন্য, আই লাভ ইউ হ্যাপি। মহিয়ান রাজ মিলন লিখেছে, একটা স্বপ্ন বুকের এদিক ওদিক মাঝে মাঝেই ছুটে বেড়ায়, আমি কখনো জানতে চাইনি তোমার ঠিকানা কি, কোনো এক শতাব্দীতে স্বপ্ন রং বদলে নিজের নাম দিল ভালোবাসা, এবার আমি জানতে চাইলাম তোমার আপন ঠিকানা কোথায়, একটু করে হেসে স্বপ্ন আমার বুকের মাঝে লুকিয়ে গেল, আমি বুঝে নিয়েছি নতুন ঠিকানা তার, আমি এবারও কাছে গিয়ে জানতে চাইলাম কত শতাব্দী পর তুমি আমায় ছেড়ে যাবে, স্বপ্ন আমার পাজর খামচে ধরে বলল, আমি কোথায় যাব এই বুকেই যে মৃত্যু খুঁজে নিব, আমি এবারও অপলক দৃষ্টিতে নিয়ে জানতে চাইলাম তুমি জানো তুমি হারিয়ে যাবে হয়তো এক প্রাপ্তিতে, স্বপ্ন খিলখিল করে হেসে বলল, তুমি বড্ড বোকা বড্ড বোকা মেয়ে, আমি তোমার শেষ প্রাপ্তি, তুমি জানো না ভালোবাসা কখনো হারায় না ভালোবাসা কখনো মরে না, আর আমি তো সেই ভালোবাসা তোমার, আমি তো সেই স্বপ্ন। সুপারব সুপারব মাহিয়ান রাজ মিলন, আরেকবার বলি, একটা স্বপ্ন বুকের এদিক ওদিক মাঝে মাঝে ছুটে বেড়ায়, আমি কখনো জানতে চাইনি তোমার ঠিকানা কি, কোনো এক শতাব্দীতে স্বপ্ন রং বদলে নিজের নাম দিল ভালোবাসা, এবার আমি জানতে চাইলাম তোমার আপন ঠিকানা কোথায়, একটু করে হেসে স্বপ্ন আমার বুকের মাঝে লুকিয়ে গেল, আমি বুঝে নিয়েছি নতুন ঠিকানাটা, আমি এবারও কাছে গিয়ে জানতে চাইলাম কত শতাব্দী পর তুমি আমাকে ছেড়ে যাবে, স্বপ্ন আমার পাজর খামচে ধরে বলল, আমি কোথায় যাব এই বুকেই যে মৃত্যু খুঁজে নিব, আমি এবারও অপলক দৃষ্টিতে জানতে চাইলাম তুমি জানো তুমি হারিয়ে যাবে হয়তো এক প্রাপ্তিতে, স্বপ্ন খিলখিল করে হেসে বলল, তুমি বড্ড বোকা, আমি তোমার শেষ প্রাপ্তি। তুমি জানো না ভালোবাসা কখনো হারায় না, ভালোবাসা কখনো মরে না, আর আমি তো সেই ভালোবাসা তোমার, আমি তো তোমার সেই স্বপ্ন। সুপার। ভালোবাসা মানে বিক্ষিপ্ত আধারে ধোঁয়া ছাড়ার প্রতিশ্রুতি চলন্ত, সৈকত লিখেছে, আগুনের শেষ প্রান্তে অসহায় লুটুপুটি। ভালোবাসা মানে অমানিসার ঘরে ঝাপসা চোখে শুকিয়ে যাওয়া স্বপ্ন শিশির বিন্দু। ভালোবাসা মানে শূন্য বুকে সাজানো শ্মশান চিতা ছায়, হয়ে যাওয়া স্বপ্নগুলো হাতড়ে খুঁজে ফেরা। ভালোবাসা মনে থমকে যাওয়া, হঠাৎ দমকা হওয়া হিমাঙ্কের নিচে উষ্ণতায় খুঁজে উদ্দম গায়ে হাঁটা। ভালোবাসা মানে ভদকার নেশা, ছোঁয়া পয়সায় আস্থা রাখা বদ্ধ ঘরে হাওয়া, বদলের আবেগহীন দুরন্ত তারা। ভালোবাসা মানে সাহারার ঝড়ে অস্তিত্বের অনুভব, বালু ঝড়ে মিলিয়ে যাওয়া আস্থাহীন মরিচিকা। ভালোবাসা মানে বিশ্বাসের প্রতিদানে ডুকরে কেঁদে ওঠা, অনুভূতিহীন কফিনে শেষ পেরেকটি ঠুকে দেয়া। অদ্ভুত, দ্য লাস্ট ওয়ান, মাইন্ড হ্যাকার সোহাগ। শুধু তোমাকে ভেবে নির্ঘুম রাত কেটে যায়, রাতের নীরবতার কষ্টের তীব্রতায় মাঝে মাঝে চোখ ভিজে যায়। জানি না কেমন কষ্ট, বোঝাতে পারি না নিজেকে, এক পরাজিত মানুষ মনে হয়, জীবনের কাছে একটু একটু করে যেন হেরে যাচ্ছে। আর বেঁচে থাকার আনন্দ সুখ সে তো কবেই বিদায় নিয়েছে মন থেকে, কান্না ভরে এটাকে শুধু ফিরে পাওয়ার এক অনন্ত অপেক্ষা। জানি আমি, জানি আমি ফিরে পাবো না, আমার সোনালী স্বপ্ন তবু ও ভালোবাসার যাই একাকি নীরবে। সুপার সুপার, মন ভরা কথাবার্তা, ভালোবাসা এটাই তুম্বুর অবস্থা। এভাবেই মাঝে মাঝে তোমাদের সেই রকম ধামাকাদার টেক্সট নিয়ে আমি ফিরে আসবো গুরু এতেশাম, আর পাশাপাশি চলতে থাকবে ভালোবাসার আজকের সারথি প্রিয়ার সাথে কথোপকথন। কিন্তু ঘটনায় কিন্তু টুইস্ট, দারুণ এক দিক পরিবর্তন করেছে ঘটনা। কাজিনের বন্ধুর সাথে কেমন এক পছন্দের লুকোচুরি, সেই ঘটনাগুলো একটু শুনি।
থ্যাংক ইউ গুরু। তারপর আর কি, ওই কাজিন একদিন আসলো, আমার মন খারাপ অনেক বেশি। ওর সাথে আমার রিলেশনটা আসলে আগায়নি হচ্ছে এই কারণে যে ও মানে আমার সাথে বলেছিলাম আগেই যে ও আমার সাথে একটা মিথ্যা কথা বলে যে ও আসলে ঢাকা থাকে। ও তখন ঢাকা ছিল না, আমি প্রায় বুঝতে পারতাম যে ও ঢাকা থেকে আসলে বড় জোর যদি গুলশান দুই থেকে আসা হয় তাহলে দেখা যায় যে কত মিনিট, হাইস্ট এক ঘন্টা কি দেড় ঘন্টার ভিতরে যদি জ্যাম থাকে তাহলে দেড় ঘন্টার ভিতরে টুঙ্গি আসা যায়, আর যদি জ্যাম না থাকে তাহলে 40 মিনিট এক ঘন্টা এরকম হয়ে লাগে। তো ও আমি এটা বুঝতে পারি যে ও আমার সাথে মিথ্যা কথা বলতেছে, বাট ও আমাকে সত্যটা বলার মানে বলতে চাইতেছে না যে হ্যাঁ আসলে প্রিয়া ব্যাপারটা এরকম নাই, এরকম আমি তোমার কাছে কিছু একটা লুকাইছি। ইমরান আমাকে এটা বললো না, তো আমি 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 ওর কাছ থেকে আশা করতেছিলাম যে ও আমাকে সত্যটা বলবে, তো দেখা গেল যে ও আমাকে সত্যটা বলতেছে না। তো আমি ভাবলাম হয়তো বা ও আমার সাথে কোনো কিছু নিয়ে লুকোচুরি করতেছে। তো যাই হোক, এই নিয়ে ওর সাথে আমার একটু কথা কাটাকাটি, আমি ওর সাথে কথা বলি না। যে ছেলেটার সাথে আমার কথা হয় ওর বাসা হচ্ছে যাত্রাবাড়িতে। তো কেন জানি ওই ছেলেটার সাথে কথা বলে মানে দেখা গেল মানে আমার মনের সাথে সবকিছুই মিলে যাচ্ছে, এরকম একটা সিচুয়েশন যে ও এই কথাগুলো বলতেছে আমার খুব ভালো লাগতেছে যে না হ্যাঁ আমিও এটা চাই। বাট ইমরানের ক্ষেত্রে আমি ওইটা পাইনি, কখনোই পাইনি। তো দেখা গেল যে ছেলের সাথে কথা বলতেছি, কথা বলতাম, তখন আমার একটা ফোন হয়, কথা বলতাম, দেখা গেছে যে 10টা বাজে কথা মানে বলতেছি 10টা থেকে শুরু করে আমাদের ফজর নামাজের আজান দিত। তো ও বলতো যে আচ্ছা ঠিক আছে এবার নামাজ পড়ো, নামাজ পড়ে একটু ঘুমো, তো এরকমটা হতো। আর সবসময় আমাকে পর্দার ভিতর থাকতে বলতো যে তুমি বোরখা পরবা, তোমার চোখ হাত ছাড়া কেউ যাতে কোনো কিছু না দেখে, এরকম টাইপের কিছু। আর ইমরান তা পছন্দ করতো না কখনই, ইমরান চাইতো যে আমি জিন্স পরবো, টি শার্ট পরবো, মানে একটু আজকালকার ইয়াং জেনারেশন যেরকম মডার্ন মেয়েদের মতো ওরকম থাকার, মানে ও পছন্দ করে ওইটা। তো আমি আমি আবার এটা পছন্দ করতাম না, আমি সবসময় চাইতাম যে না যাকে আমি লাভ করব সে আমাকে বলবে যে হ্যাঁ তুমি এই জিনিসগুলো মেনটেন করে চলো, এইভাবে চলো,
যে হ্যাঁ তুমি এদিকে যেও না বা এভাবে চলো না, মানুষ তোমাকে খারাপ বলবে। তো দেখা যেত ওই ছেলেটা আমাকে বলতো, তো এক পর্যায়ে ওকে আমি অনেক বেশি মানে চেয়ে ফেলি, মানে ভালোবেসে ফেলি। দেখেন গুরু, ও কিন্তু আমাকে ডিরেক্ট বলছে যে দেখো আমাদের রিলেশন তো ঠিক আছে, বাট আমার ফ্যামিলি যদি তোমাকে বলে যে যদি আমাকে বলে যে না এমনি আমাদের পছন্দ হয়নি, এমনিকে তোর ছাড়তে হবে, তাহলে কিন্তু আমি আর কিছু করতে পারবো না, সরি। তো আমি বললাম ওকে ফাইন, আমি তোতে রাজি, কিন্তু তারপরেও তুমি আমার সাথে যোগাযোগটা বন্ধ করো। তো বললো আচ্ছা ঠিক আছে, বন্ধ করবো না। এভাবে আগাইতে থাকে আমাদের সম্পর্কটা। দেন একদিন কি এক কারণে, কারণ আমি আমার মাকে খুবই লাভ করি, ও জানে সেটা, কোনো এক কারণে আমার আম্মুর সাথে আমার একটু কথা কাটাকাটি হয়। তো আমি আবার ওই দিন আমার অনেক ঠান্ডা জ্বর, কথা বলতে পারতেছিলাম না। তো আমি শুয়ে ঘুমাইতেছিলাম, আমার আম্মু মেডিকেল গেছে, অথচ আমি জানি না, ঠিক আছে। একটু সকালবেলা উঠতে একটু লেট হয়েছে, আমার আম্মু এদিক দিয়ে চলে গেছে। তো এখন ও আমার মাকে ফোন দিচ্ছে, মানে যে ছেলেটার সাথে এখন আমার রিলেশন মানে চলে, ইন্ডিয়ান তো বাদি গেল। তো ওই ছেলে আম্মুকে ফোন দিয়ে বলতেছে আপনি কোথায়, বলতেছে আমি তো মেডিকেল, প্রিয়া কোথায়, প্রিয়া তো বাসায় ঘুমাইতেছে। আমাকে ফোন দিয়ে বলতেছে কি ব্যাপার, তুমি তোমার আম্মুর সাথে যাও নাই কেন? তা বললাম আশ্চর্য, আমি তো জানি না, আর আমি একটু ঘুমাইছিলাম, আমি আমার তো ঠান্ডা তুমি জানো তো, আমি ওষুধ খেয়ে যে ঘুমাইছি চোখটা লেগে গেছে, আমি আর বলতে পারি না। তো বড় বলতেছে তোমার ঘর থেকে তোমার মা বের হয়ে যায়, তুমি খোঁজ খবর রাখো না, আবার তুমি বলো যে বড় বড় কথা বলো, তুমি তোমার মাকে অনেক লাভ করো, এই করো সেই করো। আমি ওকে বুঝাইতে পারলাম না যে আসলে আমি সরি, আমি বুঝতে পারিনি। পরে বলতেছে তুমি খাওয়া দাওয়া করছো? আমি বললাম যে না, আমি মাত্র ঘুম থেকে উঠছি, আজকে একটু লেট হয়ে গেছে। দেন ও এক কথায় দুই কথায় আমার সাথে আর কথা বলবে না, বললো যে আচ্ছা তুমি থাকো, আমার আমাকে আর তুমি কখনো ফোন দিবা না। তো আমার অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমি ওকে অনেক থেকে চাইতাম, অনেক বেশি আপন করে ফেলছিলাম আর কি। তো এক পর্যায়ে যখন ও আমাকে ডিরেক্ট বলে যে আমি আর তোমার সাথে রিলেশন রাখবো না, তুমি থাকো তোমার মতো, তো আমি অনেক কষ্ট পাই, অনেক বেশি কষ্ট পাই। দেন ওকে আমি অনেক রিকোয়েস্ট করি, দেখো যা হয়েছে সরি, আমরা চলো আবার আগের মতো আমাদের সম্পর্কটাকে গুছিয়ে নিই, তুমি অযথা আমাকে বলবি। দেন ও বলে যে না, আমার আমার পক্ষে আর কোনো কিছু সম্ভব না, তোমার সাথে আমার রিলেশন রাখা সম্ভব না। বললাম দেখো আমার ভুল হয়েছে, আমি মানতেছি, আমি আম্মুর সাথে যাইনি, ঠিক আছে, আমি ওষুধ খেয়েছি ঘুমাইছি, সেটা আমি আমি নিজেও জানি না আসলে, যেখানে ওষুধ মানে ঠান্ডার ওষুধ সিরাপ 2 চামচ খাওয়ার কথা, সেখানে আমি 3 চামচ খেয়েছি, তো এই কারণে আমার ঘুমটা একটু বেশি হয়েছিল, আমার চোখটা লেগে গেছিল, আমি উঠতে পারিনি। তো দেন রাতে আমি ওকে ফোন দিতেছি, কল ধরতেছে না, ফোন অফ করে দিচ্ছে। তারপর ভাবলাম যে এরকম কেন, তো আমি বললাম দেখো আমার ঘুম আসতেছে না, তোমার সাথে তো আমি সবসময় কথা বলি, 10টা থেকে প্রায় ফজর নামাজের আজানটা তোমার সাথে আমি কথা বলি, তুমি আমার সাথে একটু কথা বলো। তো ও বলতেছে যে আপনার ঘুম আসছে না, আসে না, আপনি আরেকজনকে ডিস্টার্ব করেন কেন? বললাম আমি তোমাকে ডিস্টার্ব করতেছি? এই বলে বলতেছে যে আপনি যদি চান আমি সিনটা অফ না করে দেই, তো আপনি প্লিজ আমাকে ডিস্টার্ব করবেন না। তো আমি এক পর্যায়ে খুবই মানে ওর সাথে কথা না বললে দেখা গেছে আমার ভালো লাগতেছে না, আমার মাকে বলতেছি মা দেখো, তখন আমার মা ব্যাপারটা জানে না, তো আমার মাকে বলতেছি মা আমি এই ছেলেটাকে না অনেক পছন্দ করি, তো তুমি যদি প্লিজ আমার আমার মুখে যদি হাসি দাও তাহলে প্লিজ তুমি ওকে মানে কিছু একটা বইলে আমার কাছে ফিরিয়ে দাও, আমাকে বললো ওকে বলো যে জাস্ট আমার সাথে যোগাযোগটা রাখতে। তো আমার মা দৌড়ায় গেল ডাক্তারবাড়ি, কারণ একটা মাত্র মেয়ে, তো মানে আমার মা আমার কোনো কষ্ট সহ্য করতে, তো গেল যে ওদের ওই ওদের ওইখানে দোকান আছে ওইখানে গেল। যাওয়ার পর ও খোঁজ নিল, ওকে ফোন দিল, ফোনটা রিসিভ করলো না, বললো যে আন্টি আপনি আসছেন চলে যান, আমার পক্ষে আর ওর সাথে আমি আমি মরে যাবো, বাট ওর সাথে আমার রিলেশন সম্ভব না। তো যাই হোক, যখন এই কথা শুনছি তখন আমি চিন্তা করলাম যে মার কারণে ও আমার সাথে রিলেশনটাই রাখলো না, আর সেই মা ওকে রিকোয়েস্ট করলো বাট ও এটা পাত্তা দিল না, তাহলে ওর ভালোবাসাটা কতটুকু কি ছিল সেটা গুরু আপনিই বুঝতে পারতেছেন। তো যাচ্ছে দিন যাচ্ছে, দুই মাস চলে গেল, ওর সাথে আমার যোগাযোগ হয় না।
কথা বলতে চাই আমরা তোমার কল্যাণে সুযোগ হয়েছে ইমরানের সাথে একটু যোগাযোগ করতে চাই, যে এই সময়টাতে তার কি অবস্থা, সে কেমন বোধ করছিল এই সময়টাতে, একটু ইমরানের সাথে আমরা একটু যোগাযোগ করতে চাই। ইমরান তো সে ব্যাপারগুলো কি জানতো?
ইমরান তখন জানতো না, ও পরে জানতে পারছে
ব্যাপারগুলো, সে ডিটেলসে জানছে যে এরকম রিলেশনশিপ এই সব। তখন তার মনের অবস্থা, একদিকে একটা ছেলে যে খুব চৌকস, যার খুব স্মার্ট, রাইট, এতে স্মার্ট মনে হয় ছেলে নাকি, অনেক সুন্দর অনেক স্মার্ট, আর একদিকে সাধারণ আমার মতো গোদাচেরা টাইপ একটা ছেলে, কার জয় হয়? আজই দেখ দুনিয়ার মধ্যে পড়ে গেছিস এমা, এক এক দিন এক এক ঘটনা নিয়ে এই পৃথিবীতে পথ চলা আমাদের, তাই সবাইকে কি সালমান খান শাকিব খান এসব হতে হবে, যারা আমাদের মতো সাধারণ ইমরান এহতেশামদের মতো, তাদের কিছু হবে না তাহলে? প্রিয়ারা কি শুধুমাত্র তাদেরকে পছন্দ করবে? ইমরান ভাবজান আমাদের কি হবে যারা আমরা পিছিয়ে পড়া মানুষ, সাধারণ মানের স্রষ্টা যাদেরকে খুব বেশি সময় নিয়ে বানাননি আর কি, যাদেরকে সময় নিয়ে বানিয়েছে তারা তো বহাল তবিয়তে আছে, কাউকে ধরছে কাউকে ছাড়তেছে, কিন্তু আমরা যাদের আমাদের মন খুব ভালো কিন্তু এরকম গোবাচারা টাইপ দেখতে, গায়ের রঙও ভালো না, আর একটু রোদ লাগলে তো কথাই নয়, আর ঘাম যদি ছোটে তাহলে যে কোনো মানুষের চোখ বন্ধ করে নিবে দেখে, আমাদের কি হবে তাহলে বলতো ভাই? আমরা কি প্রেম ভালোবাসার দাবি করতে পারবো নাকি ওগুলো আমাদের জন্য না?
আসলে ভাইয়া সত্যি কথা বলতে গেলে এই এখনকার সময় মনের কোনো দাম নাই।
বাগান কি মনে হয়েছিল যখন যখন শুনলে যে ওই ছেলে সুন্দর তো না, খুব স্মার্ট ছিল, বর্ণনা দাও তো তার।
মানে ও চলম্বা খুবই সুন্দর,
খুবই মানে কি 12 ফিট না কয় ফিট
না, আমার থেকে লম্বা, 5 ফিট 7-8 হবে,
আচ্ছা লম্বা আর কি, আর
গায়ের রং ছিল খুবই ভালো, ফর্সা,
সব ফর্সা যে,
আর
একটা ই নিব নাকি, এমনিতে তো আমাদের গায়ের কালার উঠবে না, কি কয় রে ওদের যেটা দিয়ে ঘষ গ্রাম দেশে, কি কয় এটা রে, ঝামাই টাইপের ঝামা টাইপ, তাহলে যদি উপরের পরতটা উঠে যায় ভিতর থেকে যদি একটু লালচে টাইপ কিছু বের হয়ে আসে, পর্ষা
আর স্বাস্থ্য মোটামুটি ভালো।
সব সালমান খান ব্যায়াম ট্যাম করেনি
না,
বাট এমনি জন্মগত ভাবে, আচ্ছা যেমন ধরো এইসব গুজরাটি পাঠানরা যেরকম আর কি, আচ্ছা আর কিছু, এই তো গায়ের কালার লম্বা স্বাস্থ্যবান আর কি লাগে, মুখের কাটিংও সুন্দর, রাইট, অনেক সুন্দর, কোন নায়কের মতো দেখতে,
কোন নায়কের মতো না বাট চেহারাটা অনেক সুন্দর ছিল,
এরকম চোখ নাক শুনি একটু,
চোখগুলো অনেক মায়াবী ছিল,
মায়া যত সুন্দর হলে তো অটোমেটিক মায়াবী মনে হয়, আর নাক টাক শার্প এরকম নাকি, এই হচ্ছে অবস্থা আর কি। তো সেটাই বলছিলাম ইমরান, যে এক এক একদিকে ধর বুক ভরা ভরা ভালোবাসা, এক বুক ভালোবাসা নিয়ে কারোর জন্য অপেক্ষা করা, আর অন্যদিকে হচ্ছে শুধুই দেখতে সুন্দর অনেক স্মার্ট, তো সেই সেই প্রাচীন আমল থেকে যারা সুন্দর সৌর্য বীর্যে যারা অনেক উপরে তাদের কাছে কি আমরা তোরা বারবার মার খেতে থাকবো? এত বছর পরেও, এত হাজার বছর পরেও যেখানে এখন মানুষের জয়গান করা হয়, যখন এখন নাকি সবকিছু অনেক বেশি ডেমোক্রেটিক বলা হয়, একটা সময় ছিল যখন হিটলারের মতো লোক বলতো যে পৃথিবীতে কিছু মানুষ আসে শোষিত হওয়ার জন্য, আর পৃথিবীতে কিছু মানুষ আসে নাকি শাসন করবার জন্য। সে অবস্থা কি আজও বিরাজমান তাহলে? আমাদের আমার তোদের কি ভালোবাসতে নেই তাহলে কাউকে?
আসলে গুরু, ভালোবাসাটা কার, কিভাবে, কখন হয়ে যায়,
কিন্তু আমরা তো অচ্ছুত বাবা, মনে তো ভালোবাসা হয়েই যায়, বাট আমরা তো একদিক দিয়ে অচ্ছুত না? ওই যে সনাতন ধর্ম যেরকম থাকে, একজন ব্রাহ্মণ আর একজন হচ্ছে কায়স্থ হরিজন, আমরা তো ওদিককার। চাইলেই তো মানুষ বলে যে ওই পরিস্থিতি নাকি পার হয়ে এসেছে, আসলে তো পার হয়নি না? এটা পার হয়নি তারা বুঝে, যারা বয়সন্ধিকাল থেকে যেসব ছেলেরা বড় হয়ে ওঠে, অথবা যে মেয়েরা বড় হয়, অথবা তুই কি জানিস কত বড় কষ্টের এই ব্যাপারটা, যে একটা বাচ্চা ছেলে চিন্তা করে দেখ যে দেখতে সুন্দর না, তাকে কিন্তু কেউ কোলে নিচ্ছে না। সেই সময় থেকে ডিসক্রিমিনেশন চলতেছে, বৈষম্য চলতেছে। খেয়াল করে দেখিস কোনো একটা গ্যাদারিং এ বা কোনো ফ্যামিলি গেট টুগেদার, যে বাচ্চাটা দেখতে সুন্দর না, তাকে কেউ কোলে নিচ্ছে না, তাকে কেউ খুব একটা আদর করছে না, ফর্মাল ওয়েতে একবার হয়তো হ্যালো বলে পার হয়ে যাচ্ছে, আর যে দেখতে শুনতে সুন্দর কিউট তাকে নিয়ে নাড়াচাড়া চলতেছে, ওরে আমার সোনামণিটা, ওরে আমার কলিজার টুকরাটা, তার কোনো শেষই নাই। চিন্তা করে দেখ, আমি যতদূর জানি যে একটা বাচ্চার মানসিক গঠন তৈরি হয়ে যায় 90% 1 থেকে 5 বছরের মধ্যে, তার মানে খুব শার্প অবস্থায় সে কিন্তু অবজার্ভ করে যে আমাকে খেয়াল করছে না, আমাকে ইগনোর করা হচ্ছে। তার মানে যে দেখতে সুন্দর না, দেখতে যে অসুন্দর, যে সব দিক দিয়ে পিছিয়ে পড়া, সে আর্লি এজ থেকে 2 বছর 3 বছর বয়স থেকেই সে ইগনোর হতে শুরু করেছে মানুষের কাছে। সেই মানুষ কেমনে সৃষ্টির সেরা জীব হয়, সে মানুষ কিভাবে নিজেকে নিয়ে অহংকার করে, এমন ক্যালকুলেশনটা ধরতে পারছিস ভাই?
জি গুরু, এইরকম প্রবলেমের আগে অনেক পড়তে হয়েছে।
তোর আমার কথা বলতেছি না, একদম আর্লিয়েস্ট থেকে কিন্তু বৈষম্যটা শুরু হয়ে যায়। এবার যে সময় একটা ছোট বাচ্চা ছেলে অথবা মেয়ে তার মনটা থাকে একদম ব্লটিং পেপারের মতো, সবকিছু চারিপাশ থেকে আহরণ করতে শুরু করে, এবং তার অবজারভেশন পাওয়ার থেকে সবচেয়ে শার্প এই সময়তে, 90% একটা মানুষের মানসিক গঠন তৈরি হয়ে যায় 1 থেকে 5 বছরের মধ্যে। তখন সে কি দেখে বড় হচ্ছে, তার সামনে তাকে বেশি ইম্পর্টেন্স দেওয়া হয় যে দেখতে সুন্দর, দেখতে কিউট, যে দেখতে অনেক বেশি মানুষের কাছে অ্যাট্রাক্ট করে সেই, আর যে দেখতে তেমন ভালো না, সে খুব একটা মানুষের প্রায়োরিটি পায় না, তাকে মানুষ ইগনোর করে যায়। এই তো আমাদের চরিত্র, এই তো আমাদের হালকিকত। আর বড় হওয়ার পর তো তুই আর আমি রাত দিন পানিশমেন্টের ভিতর দিয়ে যাচ্ছি। আমরা হচ্ছে হরিজন সম্প্রদায়ের লোক, আমাদের কাউকে ভালোবাসতে নেই, আমাদের মন থেকে কাউকে চাইতে নেই।
ভালোবাসার বাংলাদেশ,
যাই হোক, অনেকদিন চলে গেছিলাম, আবার ফিরে আসছি। কেমন লাগতেছিল বাপ যখন শুনতেছিলি যে যাকে এত বেশি ভালোবাসা দেবীর আসনে বসিয়ে ফেলেছ, সে মানুষটি অন্য কাউকে পছন্দ করছে, যে দেখতে অনেক সুন্দর, খুব স্মার্ট, বডি বিল্ডার টাইপ, নায়কোচিত চেহারা, শৌর্যে বীর্যে সমস্ত কিছু তোমার চাইতে অনেক বেশি অ্যাডভান্সড, যে কারণে তোমার স্বপ্নের দেবী এখন অন্য আর কারো হতে চলেছে, ভেতরটা কেমন কাজ করত তখন?
গুরু, আমার লাইফে আসলে কোনো কষ্ট নাই, আমার ফ্যামিলি গত কোনোভাবেই কোনো কষ্ট নাই, সবসময় যা চাইছি তাই চাইছি। জীবনে যদি কোনো কষ্ট থেকে থাকে তাহলে আমার এই জিনিসটা আর কি, আমি প্রিয়াদের যে কতটা ভালোবাসি তা এখন হয়তো প্রিয়া বুঝতে পারে একটু একটু, বাট আমি এখনো আমার পুরোটা দিয়ে ওরা বোঝাইতে পারিনি। ওই ছেলেটার কথা শুনছি, ওর সামনে কতটুকু আসছি, বেশি কাঁদছে ওরে থেকে লুকাইয়া, গ্রামে ছিলাম তো বিশাল বড় বিল ছিল আর কি, এই বিলের মাঝখানে গিয়া চিল্লা চিল্লা কাঁদতাম, কারণ রাস্তায়
কি বলতে বাপ শুনি তো একটু, এটা তোর কান্না, তোর কান্না না কিন্তু, তোর মতো বহু মানুষ, বহু ছেলে এবং মেয়ে আছে যারা এই প্রোগ্রামটা এখন শুনতেছে, দেশ এবং দেশের বাইরে লক্ষ লক্ষ ছেলে মেয়ে আছে তোর কান্নাটা কিন্তু তাদের সাথে রিলেট করে, ইনফ্যাক্ট আমার সাথেও রিলেট করে না। আমরা ছোটবেলাতে চেয়েছি যে মানুষের সাথে একটু কথা বলি, ওই মেয়েটার সাথে একটু, অন্য কিছু না, প্রেম প্রীতি না, বন্ধু হিসাবে পাশে যায়। আমরা হয়তো চেয়ে পাই না, আরেকজন হয়তো না চাইতে তার পায়ে পায়ে ঘুরেছে। এই বৈষম্য গুলো দেখেছি, কষ্ট হয়েছে ভেতরে। মানুষ হিসাবে নাকি সবাই সমান ভাবতে শুরু করেছি, বাট মন কাছ থেকে সেই জিনিসগুলো দেখিনি। এরকম কষ্টের মধ্যে দিয়ে প্রতিদিন এই ছেলে মেয়েরা প্রত্যেকেই যাচ্ছে। সবসময় যে প্রেমের ব্যাপার তা না, মানুষের ইগনোরেন্স, মানুষকে পাত্তা না দেয়া, মানুষকে ইম্পর্টেন্সই না দেয়া, সেই জিনিসটা দেখে বড় হচ্ছে সবাই একদম আর্লি এজ থেকে। কি হতো ওই যে বিষয়টা যেটা বলছিলি ভাই, ওই যে বিলের কাছে গিয়ে কি করতে তুমি?
এই তো মানে নিজেকে নিজে বেশিরভাগ আল্লাহরই দোষ দিতাম যে আল্লাহ তুমি আমাকে এরকম
এরকম। আহাজারিটা কেমন ছিল শুনি তো?
জি,
আহাজারিটা ওই কষ্টটা বলাটা কেমন ছিল? এটা শুধুমাত্র তোমার বলা না, আমাদের সকলেরই বলা যারা আমরা এরকম।
আসলে আমি কষ্টগুলো খুব ভিতর থেকে আমার ফিল হইতো, তো খুব ভিতর থেকে একটা চাপা আত্মনাদ, আমি জোরে জোরে চিল্লাইতাম, জাস্ট কাঁদতাম অনেক। কি করবো, আসলে আমি প্রিয়াকে সবসময় বলি যে একজন আমি তোমাকে ভালোবাসি, আর সে তুমি যদি অন্য কাউকে ভালোবাসো, ওই কষ্টটা যে কি সেটা আসলে ব্যাখ্যা করার মতো শক্তি আমার নাই। আমি রাত্রে বালিশ চাপা দিয়ে দিয়ে কাঁদতাম, আমি আজ পর্যন্ত গুরু বিশ্বাস করতে পারি নাই, পারি না যে আসলে ও আমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতো। ওই ছেলেটার অস্তিত্বটাকে আমি ট্রাস্ট করি না, মানে কষ্ট হয় আমার। অনেক খারাপ লাগে নিজের,
সুন্দর দিয়ে কি হয়? সে তো সম্পর্ক ভেঙে যাওয়ার কারণে,
না হলে তো বুঝতাম না আসলে সুন্দরের ভিতরে যে এতটা অন্ধকার লুকাই।
সুন্দর দিয়ে কি কিছু হয়? তোমাকে জানা আছে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম পুরুষ কি এখন? ধর্মীয় বিবেচনায় তো অবশ্যই আমরা যাকে বিশ্বাস করি, যে যে ধর্মে, যেমন আমি মুসলিম, আমার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিকল্প কেউ নাই। বাট বর্তমান বিশ্বে যারা জীবিত তাদের মধ্যে সবচেয়ে সুপুরুষ কাকে ধরা হয় জানো? আর্নল্ড শোয়ার্জনেগার। আর্নল্ড শোয়ার্জনেগারকে ধরা হয় পৃথিবীর মধ্যে সবচেয়ে সুপুরুষ ব্যক্তিত্ব, যে আমেরিকার মতো দেশের গভর্নরও হয়। তুমি কি জানো যে আর্নল্ড শোয়ার্জনেগারের সম্পর্কটা ভেঙেছে কেন ওর বউয়ের সাথে? সে কাজের মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করতে গিয়ে ধরা পড়েছিল, তাই ঘরের আয়া যাকে বলে। তোমার কি ধারণা যে পৃথিবীর সবচেয়ে সুপুরুষ মানুষটির যে সহধর্মিনী সে দেখতে অসুন্দর ছিল? অসম্ভব রকমের রূপবতী একটি মেয়ে, কিন্তু মানুষ জন্মগতভাবেই এদের টেস্টই এরকম, একটা সার্টেন টাইম পর সে যত বেশি সুন্দরী হোক না কেন সেই টেস্টটা তখন অন্য কোথাও শিফট হয়ে যায়। বেশি সুন্দর বা সুন্দরী হওয়ার কারণে যে যখন ভালোবাসা আর আতিশয্যে পরস্পরের কাছাকাছি আসে তখন টেস্ট যে বেশি লাগে বিষয়টা এখানে এরকম কখনোই না। বা তার সান্নিধ্যের জন্য, তার পাশে থাকার জন্য, তার সাথে গল্প করার জন্য টেস্টের মাধুর্যতা বেড়ে যায় বিষয়টা এরকম না। এটা একটা সার্টেন টাইমের মোহ, যে মোহটা কেটে গেলেই সে তার সবচেয়ে পৃথিবীর সুন্দরতম স্ত্রী বা স্বামীকে বাদ দিয়েও আদিবাসী একজন ছেলে বা মেয়েকে পছন্দ করে নিতে পারে। তার ঘরের মধ্যে আলো করে আছে হয়তো তার ওয়াইফ, যে ঘরে থাকলে ঘরে আলোর প্রয়োজন নাই, তারপরও হয়তো সে একটা সাঁওতাল পল্লীর কোনো মেয়েকে দেখে হয়তো উত্তেজিত হতে পারে। এটাই হচ্ছে মানুষের স্বভাবজাত ব্যাপার, জৈবিক ব্যাপার। ভেতরের যে মানে ভেতরের যে মানসিক অবস্থাগুলো এইভাবেই তৈরি করা, টেস্টটা শিফট হয়ে যায়। কোন জায়গা থেকে টেস্টটা কখনো শিফট হয় না, সেটা হয় যে মানুষের বিহেভিয়ার, মানুষের অ্যাটিটিউড, মানুষের চরিত্র, ইন শর্ট মানুষের ব্যক্তিত্ব। তখন ওই টেস্টটা আর কখনো শিফট হয় না। ওই টেস্টের যে মধু, মধুটা অ্যাকচুয়ালি ব্যক্তিত্বে। ভালোবাসা প্রবণ যদি ব্যক্তিত্ব হয়, তখন আর ওই মধুটা সারা জীবন সে মধুটা চুষে চুষে খাওয়া যায়, সে স্বাদ কখনো নিবৃত্ত হয় না। আইদার যত সুন্দর বা সুন্দরী মানুষই হোক না কেন, সে টেস্ট একটা সার্টেন টাইম পর, দু মাস, ছ মাস, এক বছর, দু বছর, সে টেস্ট শিফট হতে বাধ্য। তার মানে যে তার সৌন্দর্য কমে যাচ্ছে তা না, সে যেমন ছিল তেমনই আছে, কিন্তু সেই সৌন্দর্য শেষে সে অভ্যস্ত হয়ে গেছে, সে এখন নতুন কিছু খুঁজছে। সেই নতুন কিছুটা একটা গুণ ফুলের মধ্যে হতে পারে। আমি কি বুঝাতে পারছি বিষয়টা? দিস ইজ অল অ্যাবাউট মানুষের হিউম্যান সাইকোলজি। এটা কিন্তু অন্য জগৎ থেকে নিয়ে আসা কোনো তথ্য বলছি না, আমি এক্সাম্পল দিয়েছি পৃথিবীর সবচেয়ে সুপুরুষ মানুষটা, আমেরিকার প্রাক্তন গভর্নর আর্নল্ড শোয়ার্জনেগার। আমরা যখন এক্সারসাইজ করি, মানুষকে দেখো না এখন বডি বিল্ডিং করতেছে, হাউ কুড আই ডেভেলপ মাই বাইসেপ অ্যান্ড ট্রাইসেপ, হাউ কুড আই ডেভেলপ মাই ডেল্টয়েড মাসল, দ্য ট্রাপিজিয়াস, থাই মাসল, হ্যামস্ট্রিং, ফোরআর্মস, ল্যাটিস, পিবিক, ব্যাকটাকে ল্যাট বলে, এই যে সব জিনিসগুলো মানুষ করতে শিখেছে এই আর্নল্ড শোয়ার্জনেগারকে সামনে রেখে। হি ইজ দ্য আইকন, যে আয়ার সাথে পরকিয়া করতে গিয়ে ধরা খেয়েছে, তাই আর সম্পর্ক সেপারেশনে চলে যায়। কেন? পৃথিবীর সবচাইতে সুপুরুষ মানুষটার সবচাইতে সুন্দরীতম বউ কিন্তু ঘরেই ছিল। এটাই হচ্ছে মানুষের হিউম্যান সাইকোলজি। এইভাবে টেস্টটা শিফট হয়ে যায়। কোনটা শিফট হয় না? মানুষের পার্সোনালিটি। যে পার্সোনালিটি আমার ইমরানের মতো বদসুরত মানুষের মধ্যেও থাকতে পারে, অথবা কোন একটা সুন্দরতম মানুষের ভিতরেও থাকতে পারে। আমার তো মনে হয় যে সেটার পেছনেই দৌড়ানো উচিত, সেটার পেছনেই হয়তো মানুষের আগ্রহ নিবন্ধিত থাকা উচিত। তবে হ্যাঁ, যারা জামা পায়জামার মতো করে সম্পর্ককে বদলায় তাদের কথা আলাদা, তারা টেস্ট বদলানোর কারণে ভালো সুন্দর মানুষকে খুঁজবে, সেটাই স্বাভাবিক। বাট জীবনকে টার্গেট করে যারা সম্পর্ক করে, যাকে ঘিরে আমি আমার পুরো জীবনটা কাটাবো, সেখানে আমার মনে হয় দরকার হচ্ছে যে কে কত বেশি ব্যক্তিত্ববান সেই ব্যাপারটাকে ফাইন্ড আউট করা। আঙ্গুর ফল টক টাই যেসব ইনফরমেশন দিচ্ছে তা কিন্তু না, এটা পরীক্ষিত। বছরের পর বছর এটাই দেখা গেছে। এবং মজার ব্যাপার কি জানো, পৃথিবীর সবচেয়ে কুৎসিত মানুষটার ছবি আমি মোবাইলের পকেটে নিয়ে ঘুরি, যে চ্যাম্পিয়ন এবং রানার আপ হয়েছিল, যাকে দেখলে যে কোনো মানুষ আটকে উঠবে। সেই মানুষটারও যদি পার্সোনালিটির মধ্যে অসম্ভব রকমের মাধুর্য থাকে, একটা সার্টেন টাইম পর সেই মানুষটাকে সুন্দর মনে হয় দেখতে। এটা পরীক্ষিত। ইমরান, তারপর ফাইনালি কি হলো? তোর কাছে আসছি ভাই, তার আগে তোর কাছে ঘুরে যাই। প্রিয়া, তারপর কি হলো?
তারপর দুই মাস কেটে যায়, ওর সাথে আর যোগাযোগ হয় না। মানে হঠাৎ করে ও আবার আমার সাথে যোগাযোগটা শুরু করে। পহেলা বৈশাখে, এক বছর আগে যে পহেলা বৈশাখটা হয়, সেখানে আমি ফেসবুকে আমার একটা ছবি আপলোড করি, ওইটা দেখে সে আমার সাথে কথা বলতে চায়, যে তোমার সাথে কি দুই মিনিট কথা বলা যাবে?
কতদিন পর?
তার দুই মাস পর। মানে তার সাথে যোগাযোগ, সে যখন বললো যে আমার সাথে আর যোগাযোগ রাখবে না, তার দুই মাস পর সে আমাকে কল, মানে ফেসবুকে নক করলো যে তোমার সাথে কি একটু কথা বলতে পারি। দেন ও বললো যে জাস্ট দুই মিনিট। আমি বললাম ওকে ফাইন, তুমি আমার সাথে কথা বলতে পারো, আচ্ছা ঠিক আছে তুমি আমাকে কল দাও। দেন ও আমার আম্মুর নাম্বার ফোন দিল, আম্মুর নাম্বার বন্ধ ছিল, ও আমার বাবার নাম্বারে কল দিল। তারপর কথা বললাম, কথা বলার পর আস্তে আস্তে কেন জানি আবার ওর সাথে আগের মতো আমাদের সম্পর্কটা আগের মতো হয়ে গেল। মানে কথা বলতাম অনেক, মানে লং টাইম ধরেই কথা বলতাম। তো দেখা যাচ্ছে এমন করে হঠাৎ ইমরান মানে জানতে পারে ব্যাপারটা। ফার্স্ট জানতে পারে ওই ছেলেটা, ওই ছেলেটা ফেসবুকে ইমরান আমার আর আমার ভাইয়ের একটা ছবি আপলোড করে। তো ওই ছবিতে যখন ওর ফ্রেন্ডরা কমেন্টস করে যে এটা কে, মেয়েটা কে, তখন ও বললো এটা আমার গার্লফ্রেন্ড প্লাস ওর বড় ভাই। তো এটা দেখে ওই ছেলেটা মানে আমাকে ফোন করে বলে যে এই এই ছেলেটা কে আসলে, সে এরকম কমেন্টস করলো। আমি বললাম আজব, সে তো আমার একটা ফ্রেন্ড, তো সে আমাকে এরকম কমেন্টস কেন করবে, আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি। তো ইমরানের সাথে কথা বললাম, ইমরানকে বললাম এক কথা বলা যায় ওর সাথে একদম খারাপ ভাবে কথাবার্তা বলা শুরু করলাম যে
ইমরানের সাথে,
হ্যাঁ তুই আমার ছবি কেন ফেসবুকে আপলোড করছিস, তোর সাহস কত বড়, তুই তুই জানোস আমার কতটা প্রবলেম হইতেছে এখন
এই ল্যাঙ্গুয়েজে।
জি
ইমরানের সাথে ফেসবুকে ছবি আপলোড করার জন্য।
জি
ওকে।
দেন ও খুবই ভয় পায়, ও ভাবছে যে আমার আত্মীয় স্বজন হয়তো বা আমাকে খুব বেশি একটা প্রেশার দিচ্ছিল তখন। তো ও সাথে সাথে ছবিটা ডিলেক্ট করে দেয়। দেন ওই ছেলেটা ওর ওকে ফেসবুকে নক করে যে প্লিজ আমার সাথে আর্জেন্ট কথা বলেন আমার এই নাম্বারে। তো ওই ছেলেটাকে আমি সবই জানি আমার, কারণ ওকে আমি সত্যিকার অর্থে চাইতাম, মন থেকেই চাইতাম। তো হঠাৎ যখন ও ব্যাপারটা জানতে পারে, তো ও কোনো কিছুই মাইনা নিতে চায় না যে না এভাবে আসলে ও ও বলতেছে, ও আমাকে ডিরেক্ট এটাই বলতেছে যে তুমি ভালোবাসতেছো আমাকে, ওকে হাতে রাখতেছো। অথচ ওর সাথে কিন্তু তখন আমার কোনো যোগাযোগই নেই, ইমরানের সাথে আমার তখন কোনো যোগাযোগই নেই।
দোষ দিচ্ছে ছেলে,
হ্যাঁ ওই ছেলে দোষ দিতেছে আমাকে যে হ্যাঁ তুমি আমাকে ভালোবাসো ঠিকই কিন্তু ওই ছেলেকে তুমি হাতে রাখছো। তো আমি বললাম তুমি ওর সাথে কথা বলে দেখো। তো বললো যে আচ্ছা আমি ওর সাথে কথা বলছি। তো আমাদের রিলেশনটা আর সামনের দিকে আগানো পসিবল না, মানে আবার আবার সে একবার তো
যেমন ভাবে খেলতেছে তুমিও খেলছো সেইভাবে আর কি।
হ্যাঁ আসলে এটা আমি থিঙ্ক করি যে আমি যেভাবে ইমরানের সাথে খেলছি ঠিক সেম ভাবেই
তোমার সাথে খেলতেছে।
হ্যাঁ সে আমার সাথে খেলতেছে, মানে ও বারবার আসতেছে, মনে হচ্ছে আমার মানে মনটা একটা এয়ারপোর্ট, ও যখন ইচ্ছা তখন ল্যান্ড করতেছে, আবার ফ্লাই করতেছে, ল্যান্ড করতেছে, ফ্লাই করতেছে, এরকম অবস্থা। তো ও আসতেছে যেতেছে, আমি ওকে মাইনে নিতেছি এই কারণে, কারণ ওকে আমি মন থেকে খুব চাইতাম, এই কারণে, জাস্ট এই কারণে যে হ্যাঁ ওকে আমি মন থেকে চাই, ওকে আমি সবকিছু বলছি, ওকে আমি ভালোবাসি, আচ্ছা যদি আমাদের সম্পর্কটা আগায় তাহলে হয়তো বা ভালো হবে। তো দেখলাম যে ওকে আমি সবকিছু বললাম, বলার পরেও ও ওইটাই ভাবতেছে যে না ইমরানের সাথেই আমার রিলেশনটা এখনো আছে। তো যাই হোক,
বিনা কারণে তখন ইমরানকে গালি গালাজ তোমার পক্ষ থেকে, তোর কারণেই মনে হয় আমার এই সব
রিলেশন, হ্যাঁ আর রিলেশনটা এখানেই ক্লোজ হয়ে যায়।
আসলে তো দোহাই দিচ্ছে, সেটা তুমি বুঝবার বুঝার না বুঝার ভান করছো,
সেটা আসলে
ওটা দোহাই দিয়ে সরে যাচ্ছে বা কিছু একটা।
হ্যাঁ হ্যাঁ এইরকম তো আমাকে অনেকেই বলছে যে হ্যাঁ ও কোনো কজ পাচ্ছে না, তো এটা একটা পাইছে কজ, এখন এটাই ধরে রাখবে। আমি বললাম যে না ও এরকমটা করতে পারে না আমার সাথে, কারণ ওকে আমি
পছন্দ করি। তুমি তোমার মতো এক্সপ্লেনেশন দাঁড় করিয়ে নিচ্ছ তার পক্ষে।
হ্যাঁ
হ্যাঁ আর গালিগালাজ দেওয়ার জন্য পছন্দ করতেছো তখন ইমরানকে। তারপর
দেন মানে আমি ওর এগেনস্টে কোনো কথাই শুনতে চাইতেছিলাম না যে হ্যাঁ ও আমার সাথে এরকম খারাপটা করতে পারে বা ও আমাকে ভুলা যেতে পারে, এটা আমি কখনো মানে বিলিভ করতে পারতেছিলাম না যে হ্যাঁ ও আমার সাথে হ্যাঁ ভালোবাসছে এতদিন, কিভাবে এত তাড়াতাড়ি আমাকে ভুলা যাবে, ইম্পসিবল ব্যাপার। তো পরে সবাইকে দোষারোপ করলাম, আমার মাও বললো যে তুমি যাকে লাইক করো, বললামই তো যে আমার মা একটু আমার সাথে ফ্রেন্ডলি, সবকিছুই শেয়ার করি আমি। তো আমার মা বললো যে এই ছেলে তোকে লাভ করে নাই করবে না, সে তো তোর সাথে জাস্ট এভাবেই কথা বলছে, ভালো লাগতে কথা বলছে, এখন ভালো লাগে না, দূরে সরে গেছে। আর কি দেন ইমরান নাকি আমি ওইটা ওই ছেলে আমাকে বলছে যে ইমরান নাকি মানে ওই ছেলেকে কায়দাকে অনেক বলছে যে ভাইয়া আমি তো আমার লাইফে কখনো কোনো কিছু চাইছি ওইটা পাই নাই এরকম কখনোই হয়নি। তো আজকে আপনার কাছে একটা রিকোয়েস্ট, আমি প্রিয়াকে অনেক ভালোবাসি, প্লিজ প্রিয়াকে আমার কাছে ভিক্ষা দেন। ঠিক এভাবেই বললো। তো পরে মানে ওই ছেলেটাও মানে আমি মনে হচ্ছে যে আমি এটা শোনার পরে ভাবলাম যে আমি হচ্ছি রিলিফের ওই যে চাল দেয় না সেরকম রিলিফের মাল কেউ চাইছে কম দামে দিয়ে দিল ওই রকম টাইপের আমার নিজেকে নিজের মনে হলো। যে তখন ভাবলাম যে আচ্ছা আমার ইমরানও দরকার নেই তোরেও দরকার নেই, থাক তোরা তোদের মতো, ইমরান তো কায়দা কায়দা একাকার আর ওই ছেলে তো নয় শেষ, মানে ওর কাছে ওইটা কোনো ব্যাপারই না, রিলেশনটা যে শেষ হয়েছে মানে ও আমাকে ডিরেক্ট বলতেছে তোমার সাথে আর কোনো যোগাযোগ নেই, বিশ্বাস করবেন না গুরু। মানে আমি টঙ্গী বাজার একটা ওভারব্রিজ আছে ওইখানে বাস থেকে নেমে যখন ও আমাকে বলছে যে কখনো আমাকে কল দিবা না, তো একটা ওভারব্রিজ আছে মানে আমি পুরাটা বাস কাটতে কাটতে আসি ওভারব্রিজের সামনে এসে আমি নেমে যাই, মানে আমার বাসার গন্তব্যস্থান কিন্তু আরো দূরে, আমি অর্ধেক পথে নেমে যাই। নেমে যাওয়ার পর মানে আমি এইভাবে কাঁদতেছি মানে আশেপাশের লোক আমাকে দেখে মানে জিজ্ঞেস করতেছে তোমার কি হয়েছে, তোমার প্রবলেমটা কি, বলো আমাদের বলো কি হয়েছে। বাট আমি আমি কিছু বলতে পারতেছিলাম না, আমার চোখ দিয়ে জাস্ট পানি পড়তেছে, জাস্ট পানি পড়তেছে। এখন কথা বলা মানে মনে পড়লে খুব হাসি পায়। ওখানে অনেকক্ষণ কাঁদছি, এমন একটা রাত ছিল না যে ওর জন্য আমি কাঁদি নেই, ইমরানের জন্য আমি কাঁদি নেই, এটা সত্য কথা। এমন একটা মানে রাত ছিল না যে আমি ওই ছেলের জন্য কাঁদি নেই। তো এক পর্যায়ে ভাবলাম, সবাই আমাকে বলল যে দেখো যে তোমার জন্য এতটা পাগল, সে তোমার জন্য এত এত পরিমাণে পাগল মানে পাগলামি করতেছে, খাইতেছে না ঘুমাইতেছে না, তোমাকে ঘন্টার পর ঘন্টা ফোন দিয়ে যাচ্ছে বাট তুমি ফোন নিয়ে রিসিভ করতেছো না, সে ছেলেটা অনবরত কাইটা যেতেছে বাট তুমি তাকে পাত্তাই দিতেছ না, তো এটা কি আসলে ঠিক? তুমি দেখো তুমি যাকে ভালোবাসো সে তোমাকে মানে তুচ্ছ তাচ্ছিল্য করে চলে যেতেছে, আর যে তোমাকে ভালোবাসে তাকে তুমি মূল্যই দিতেছো না, এটা কি ঠিক? ভাবলাম, আমি বললাম যে না আমি এখন ওই 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 মানে মেন্টালি আমি ওদের প্রিপেয়ার্ড না যে আমি এখন ওই দুইজনের থেকে কাউকে চুজ করে আমার লাইফ পার্টনার হিসেবে বাছাই করব। তো এক পর্যায়ে অনেক চিন্তা ভাবনা অনেক কিছু, ওর সাথে আর আমার যোগাযোগ হয় না, ওর সাথেও হয় না এর সাথেও হয় না ইমরানের সাথেও হয় না। তো এক পর্যায়ে ভাবলাম অনেক অনেক ভাবলাম, দেখলাম যে না সবসময় আমার বিপদে আমার আমার যে কোনো মানে খারাপ মুহূর্তে আমি একমাত্র ইমরান ইমরানকেই সাথে পাই, মানে ও কিছু মানে আমি কিছু জানাই না, হয়তো বা আমার কোনো ফ্রেন্ড বা আমার আম্মু বা যে কারো কাছ থেকে ও জানতে পায় তো আমাকে ও হেল্প করার জন্য ছুটে আসে। বাট ওই ছেলেকে যে আমি বলি যে হ্যাঁ দেখো আমি এরকম একটা প্রবলেমে আছি বাট ওর কাছে কোনো রেসপন্স আসে না, তো এটা নিয়ে অনেক ভাবলাম। ভাবার পরে দেখলাম যে আসলেই তো ঠিক, আমি আমি ইমরানের সাথে খেলছি এখন এই ওই ছেলেটা আমার সাথে খেলা চলে গেল, তো আচ্ছা ঠিক আছে এই ছেলেটা আমার জন্য এতটা কাঁদতেছে আমি ওকে একটু দেখি, ওকে একটা চান্স দিয়ে দেখি। ইমরান আমাকে ফোন দেয়, দেওয়ার পর বলতেছে যে দেখো প্রিয়া যা কিছু হয়েছে আচ্ছা তোমার পাস্ট আছে আমার পাস্ট আছে দুজনেরই পাস্ট আছে, তো আমরা চলো দুজনের পাস্ট কে ভুলে সামনে একটু আগাই। তো আমি ওকে বারবারই না করতেছিলাম যে দেখো না আমার পক্ষে পসিবল না, আমার আমি আমি আসলে
মেন্টালি উইক হয়ে পড়ছি, আমি আসলে এতটা প্রেশার কুলাইতে পারবো না। সো দেখা যাবে যে হ্যাঁ এখন তোমার সাথে আমি প্রেম করলাম, তুমিও স্টুডেন্ট আমিও স্টুডেন্ট, পড়ালেখা করতেছি জাস্ট, তুমি যদিও আমাকে বিয়ে করো তারপর একটা মেন্টালি আবার প্রেশার, আমি ওই প্রেশারটা সহ্য করতে পারবো না। তো বলতেছে না যত কিছু আছে আমি হ্যান্ডেল করব, আর তোমার এই ব্যাপারগুলো তো আমি জানি, তোমার পাস্ট আমি আমি আর জানতে চাই না, যতটুকু জানছি ততটুকু আমার জীবনের জন্য যথেষ্ট, আমি আর পারতেছি না। তো পরে ও বলল যে চলো আমরা আবার আগে, তো আমি ওর কাছে কিছুদিন টাইম চাই, আচ্ছা দেখি আমার আমি আমার মনকে বুঝিয়ে যদি পারি আমি অবশ্যই তোমাকে জানাবো, আর এছাড়া আমি আর তোমাকে কিছু বলতে পারতেছি না। ও বলে যে আচ্ছা ঠিক আছে তোমার কতদিন টাইম প্রয়োজন, আমি বলছি আমার 4-5 দিন লাগবে। ও বলে যে না আমি আমি এতদিন লং টাইম আমি পারবো না, তোমাকে আমি 2 দিনের টাইম দিলাম। আমি বললাম আচ্ছা ঠিক আছে 2 দিনের টাইম। আসলে এখানে তারপর আর কি, তারপর ও আমাকে ফোন দেয়, ফোন দেওয়ার পর বলে যে এখন তোমার অ্যান্সার জানো, 2 দিন পর ফোন দেয়। আমি বলছি যে না আমি পারবো না, তুমি আমাকে ভুলে যাও। ও পাগলের মতো হয়ে যায়, মানে ও কি করবে, ও মানে কোনো দিক খুঁজে পাইতেছিল না যে আমি এখন কি করব। ও যদি আমাকে ছেড়ে চলে যায় আমার আর মানে ওর মানে ও ভাবতেছে ওর আর কোনো অস্তিত্বই থাকবে না। দেন ও খুব
পাগলের মতো হয়ে যায়, কি করে তখন,
মানে পাগলের মতো হয়ে যায় বলতে খুব জোরে জোরে মানে ফোন করতো আর খুব জোরে জোরে কাঁদতো কাঁদতো আর বলতো প্রিয়া আমি মরে যাবো, প্রিয়া প্রিয়া তুমি আমাকে ছেড়ে যাও না প্রিয়া, মানে এমন একটা সিচুয়েশন যে ও আমাকে বলতেছে প্রিয়া তুমি যেমনে বলো আমি ঠিক ঠিক তোমার মতো হয়ে দেখাবো, আমি তোমার পায়ে ধরে সারা জীবন থাকব, আমি আমি তোমার তাও আমি তোমাকে চাই, আমি তোমার পায়ে ধরে পড়ে থাকতে চাই, তারপর তুমি আমাকে ছেড়ে যাও না। তো আমি এক পর্যায়ে মানে ওকে বলি যে আচ্ছা ঠিক আছে গুলশান পার্কে আসো,
পায়ে ধরে পড়ে থাকবো তাও আমাকে ছেড়ে যাও না।
তো আমি ওকে বললাম যে আচ্ছা ঠিক আছে তুমি গুলশান পার্কে আসো আমি তোমার সাথে দেখা করবো, মিট করতে চাই, আমি ভার্সিটি থেকে আসি দেন। ও বলে যে প্লিজ একটাবার দেখা করো, একটাবার আমার আমাকে কিছু বলার সুযোগ।
তোমার মতো অপরাধবোধ কাজ করতো না, যে ছেলেটা তো নিজে চায়নি, আমি তো যে ছেলেটার কাছে গেছি, এই ছেলেটাকে তো এই পথে আমি প্রথমে নিয়ে এসেছি, ছেলেটা দেখতে ভালো না এটা তো তার ব্যক্তিগত কোনো দোষ না, এই অপরাধবোধ কাজ করতো না? এটা তো অবশ্যই মনে আছে তোমার, যে ছেলেটাকে এই রাস্তাতে তুমি টেনে নিয়ে এসেছিলে।
বলতো
তোমার কাছে ভালো হওয়ার জন্য, তুমি আমাকে যেন ভুলে না যাও, তুমি না ওর যেন ইম্পর্টেন্স তোমার কাছে যেন কমে না যায় সেই কারণে,
তুমি
তো জানতে যে কেন বলছি, তোমাকে হারাতে চায় না সেজন্য বলছি, সেখানে দোষের কিছু ছিল না,
ওই মাইন্ড আমার কাজ করে নাই যে ও আমার সাথে এই জিনিসটাই।
দেখো প্রিয়া দোষ একটাই, লুক আর কিচ্ছু না, ঘোরায় ফিরে যেভাবে বলো না এখানে।
আচ্ছা যাই হোক, ও গুলশান পার্কে আসলো, ও আমার পায়ে ধরে পড়েছিল,
পায়ে ধরে পড়েছিল, পা ধরে পড়েছিল, কেন তুমি দেবী
ভুলের জন্য আমাকে আমার কাছে সরি বলতে,
ওগুলো ভুল না, তুমি যেগুলো করে আসছো সেগুলো কি, ও তো তোমার কাছে ভালো হওয়ার জন্য কিছু কিছু আগবাড়ায় কিছু কথা বলেছে, রাইট, যেটা সবাই সবার সাথে টুকটাক করেই, আর তুমি যেটা করে আসছো নতুন একটা উপন্যাস তৈরি করেছে এই সম্পর্কের মাঝখানে, সেটা কি বলবে? আর সবচেয়ে বড় যেটা কথা, যে ছেলেটা কি অতখানি দায়ী যতখানি তুমি দায়ী? কারণ ছেলেটাকে টেনেও তো নিয়ে এসেছো তুমি, এ ছেলেটা তো তোমার সাথে কথা বলতে চায়নি, তুমি জোর করে সাথে চ্যাট করেছো, এই ছেলে তোমার কাছে নাম্বার চায়নি, তুমি ওর কাছে মেয়ে হয়ে তার কাছে নাম্বার চেয়েছ, রাত ভোর হতে দেওয়ানো ছেলেকে ফোনে তুমি ইনভলভ করেছো, তাকে তোমার বাড়ি পর্যন্ত তোমার মায়ের সাথে কথা বলিয়ে টেনে নিয়ে এসেছো। হঠাৎ করে একজন ছেলেকে তার দুধ নিয়ে আসার পর তুমি ছেড়ে দিতে পারো না, রাইট?
হ্যাঁ, আমি ওকে মাফ করতে চাই না, আর কি সবাই বলে প্লিজ হইছে তো মাফ করে দেন না।
তো লোকজন দেখতেছে,
লোকজন মানে ওপেন প্লেসে ও আমার পায়ে ধরে আছে, আমি আমি জাস্ট তখন চোখের পানি ফেলতেছি আর বলতেছি দেখো যাই হয়েছে তুমি আমাকে ভুলেছ, আমার ভুল ছিল তোমাকে এত দূর আগায় নিয়ে আসা দেন এখন এই পজিশনে দাঁড়া করানো। তো
কেউ তুমি পার্কে দেখছিলে কি না বলার জন্য?
না, ও আমাকে দেখা করতে চেয়েছিল, আমার সাথে দেখা করতে চেয়েছিল, পরে আমি ওকে বললাম যে দেখো আর কোনো কিছু সম্ভব না, মানে ও আমার কাছে চান্স চাইছিল যে হ্যাঁ একটু দেখা করি, ও ভাবছিল যে দেখা করলে যদি ওর কাদা দেখা যদি একটু ইমোশন হয়ে যায়, দেন আমি না করার পরে ও আমার জুতাটা খুলছে পা থেকে বলছে যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে রিলেশন ক্লোজ হবে, তুমি যদি এই তোমার এই জুতাটা দিয়ে আমাকে একটা বাড়ি দিয়ে যাও, এত মানুষ দেখতেছে আমার খুবই লজ্জা লাগতেছিল, তো আমি তো আর জুতা দিয়ে ওকে মারতে পারিনি, আমি ওকে একটা কষায় থাকতে
দিয়েছি। কেন থাকতে কিসের জন্য?
মানে আমার জিদ উঠে গেছে।
কিসের জিদ?
মানে এত মানুষের সামনে, মানে আমি ওকে বারবার বলতেছি উঠা বস, মানে আমার সাথে বসতে, ও বসতেছিল না, ও জাস্ট আমার পায়ে ধরে মানে কাঁপতেছিল, তো কাঁপতেই ছিল, তো যখন ও জুতাটা নিছে তো এই জিনিসটা সবাই তাকায় আছে যে ওকে জুতা মারতে বলতেছে, আমি তো আর জুতাটা দিয়ে ওকে মারতে পারি না, জিদুস ছিল পরে ওকে আমি কষায় একটা থাপ্পড় দিয়েছি, ওখান থেকে তার পরে ওখান থেকে আমি উঠে চলে আসছি, দেন ও আমার পিছে পিছে এলি। তারপর থেকে ওর প্রতি আমার একটু একটু ভালোবাসার জন্য,
ভালোবাসা নাকি মায়া? দেখি আমার সাথে একটু কথা বলে আছি, কয় ভাই বোন তোমরা? কয় ভাই বোন?
তিন ভাই।
বোন আছে? বাবা মার ভালোবাসায় কোনো কমতি ছিল তোমার ব্যাপারে?
না ভাইয়া, আমি আজকে পর্যন্ত মানে অভাব জিনিসটা আমি ফিল করি নাই, যখনই যা চাইছি পাইছি, বাবা মার অনেক ভালোবাসার মধ্যে দিয়ে বড় হয়েছে।
তাহলে মঞ্চ করে বাবা মার জন্ম দেয়া সন্তান তুমি একজনে পা ধরে পড়েছিলে, তোমার আত্মসম্মানে নাও লাগতে পারে তোমার মানুষকে তুমি ভালোবাসো তাকে পাওয়ার জন্য, সে মানুষগুলোর কথা মনে হয়নি?
আসলে ওর সাথে রিলেশনটা হওয়ার পর আমি ওকে যারা আর কিছু ফিল করতাম না, মানে বাবা মার প্লেসে বাবা মা থাকতো, বাট
চাক্ষুষ যদি দৃষ্টি দেখতো কোনো বাবা মা, তোমার বাবা মা যদি আল্লাহ না করে কেটে দেখতেন জীবদ্দশায়, তো তাদের বাঁচায় রাখা দায়ী হয়ে পড়তো, কিন্তু তার ছেলে একটা মেয়ের জন্য পায়ে পায়ে ঘুরতেছে এবং হাজারো লোক সেই দৃশ্য দেখছে, এগুলো মনে হয়নি কখনো? নাকি এগুলো ভাবনার ভাববার কোনো সময় তখন ছিল না? এটা কি একরকমের স্বার্থপরতা না?
হ্যাঁ, বাবা মার সাথে এক হিসাবে অবিচার করা হয়েছে অনেক, আমার
নিজের ভালো লাগা, নিজের সুখ, নিজের এটা তো নেশার মতো পেয়ে বসেছিল এই মেয়েটি তোমার জন্য, এই এই নেশা ফুলফিল করতে গিয়ে একরকম কি নিজের সাথে, নিজের আত্মসম্মানের সাথে, নিজের ইগোর সাথে, বাবা মার পার্সোনালিটির সাথে, তাদের সম্মানের সাথে একটা হিপোক্রেসি করা না এগুলো?
জি গুরু।
কি আছে মেয়েটির মধ্যে যে পৃথিবীর আর কোনো মেয়ের মধ্যে নাই?
আমি জানি না গুরু, ডায়মন্ড অনেক লাভ করে।
লাভ কারে কয়, এত নেশার পর্যায়ে গেছে। লাভ করো না এই প্রিয়া নামের মেয়েটির ড্রাগ নাও, কোনটা? তুমি যে যার বর্ণনা দিচ্ছ আর ওর কাছ থেকে যা শুনতেছি, তো ড্রাগ সে চাইতে মারাত্মক। না হলে কি শেষ জীবন? ধ্বংস খাল্লাস।
আমি অনেক চেষ্টা করেছি গুরু, যখন কিনা ওই ছেলের সাথে রিলেশন ছিল।
জীবন দেওয়ার না কিসের?
জি
জীবন দেওয়ার চেষ্টা
না, মানে ওরে ভোলার চেষ্টা করছি।
কিভাবে চেষ্টা করছো শুনে দেখি, ভোলার জন্য
কি কথা না বলে থাকার চেষ্টা করছি।
সেটার জন্য কি করছো যাতে ভুলে থাকতে পারে, জন্য কি করছো? কেউ দূরে কোথা চলে যায়, কেউ গাঁজা গুলি খায়, তুমি কি করছিল ওই সময়টাতে?
আসলে আমি জানি না, ওরা আমি অনেকবার বলে ট্রাই করছি বাট পারে নাই। ও যদি বলছে মানে আমার ও অনেক কিছু করি করছে, অনেক ভাবে ইয়া করছে বাট আমি যাইতে পারি না। ও আমার এখন পর্যন্ত বলে, ইভেন আজকেও বলছে যে মানে আমি যদি ওই ছেলেটাকে রিকোয়েস্ট না করতাম তাহলে নাকি ওদের রিলেশনটা ভাঙতো না।
তুমি কি কথা বলছিলে ছেলেটার সাথে?
অনেক মানে ওই ছেলের পারে মানে ফোনে যেত ভাবে সামনাসামনি দেখা করি নাই বাট
একটা ছোট্ট ব্রেক নিয়ে আসছে এখন।
বাধাহীন জীবনের পথ চলা হবে এবার স্যাভলন সুরক্ষিত। এখন প্রতিটি ফ্রিডম স্যানিটারি ন্যাপকিনের প্যাকেটের সাথে 75 গ্রাম স্যাভলন মাইল্ড অ্যান্টিসেপটিক সোপ একদম ফ্রি। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন, আজ উড়ে যেতে নেই কোনো মানা।
রক্সিফিউশন টাইম চেক, এখন সময় রাত একটা। রক্সিফিউশন স্টাইলিশ ওয়াল ফিনিশ,
রক্সি পেইন্টস নিয়েও স্টাইলিশ ওয়াল ফিনিশ। রক্সিফিউশন, রক্সিফিউশনে আছে 9টি ক্যাটাগরিতে 200 হৃদয় কারা ডিজাইন, স্টেনসিল, ওয়ালপেপার, স্যান্ড কোটিং, টেক্সচার, আর্ট, রিনিউয়াল, স্প্ল্যাশ, ফ্লোরাল, ইটস ওয়ার্ল্ড। যা আপনার ঘরের দেয়ালকে করে তুলবে আপনার মনের মতোই সুরুচিকর, সুইটবিল, রক্সিফিউশন, স্টাইলিশ ওয়াল ফিনিশ।
ভালোবাসার বাংলাদেশ,
এই সব পরিস্থিতি, এই ঘটনাগুলো থেকে তোমাকে কোনোভাবেই মানে ওই জায়গা থেকে নিবৃত্ত করা যায়নি, এবং তুমি বলছিলে যে ওই ছেলেটিকেও তুমি তোমার মতো করে চেষ্টা করেছিলে যে তাকে কিভাবে এই এই সম্পর্কের জায়গা থেকে নিবৃত্ত রাখা যায়। এবং আজকেও প্রিয়া সেই কথাটি বলছিল যে তুমি যদি সেইভাবে না বলতেও ছেলেটিকে, তাহলে হয়তো ছেলেটি তোমার জীবন থেকে, প্রিয়ার জীবন থেকে যেত না, রাইট?
জি গুরু।
প্রিয়া, এই রিয়েলাইজেশন তো তোমার এখনো আছে যে সেই ছেলেটিকে হারানোর পিছনে সবচেয়ে বড় কারণ এটি, রাইট?
না, আসলে ও
ওই ছেলে কথা বলো এক্স্যাক্টলি এটি, তাই তো?
মানে ওই ছেলেটা
আমাকে, স্বপ্নের সাথে কেউ কম্প্রোমাইজ করতে চায় না প্রিয়া, স্বপ্নের ব্যাপারে সবাই খুব নিরঙ্কুশ। আর কিছুদিনের দেখা স্বপ্ন যদি এত বেশি সুন্দর হয় যে স্বপ্নের নায়ক স্বপ্নের পৃথিবীকেও হার মানায়, তখন সেই জায়গাতে মানুষ আসলে অনেক বেশি নিরঙ্কুশ হয়ে ওঠে, সেইখান থেকে কোন রকমের কম্প্রোমাইজ চায় না। তুমিও চাওনি, ইনফ্যাক্ট এখনো চাও না। প্রত্যেকটা মানুষই ভেতরে ভেতরে অনেক বেশি স্বপ্নবিলাসী। যে কষ্টটা পেয়েছিলে ওই সময়টাতে, যে অতৃপ্তি, যে না পাওয়া তোমাকে এখনো তাড়া করে ফেলে, আখেরে সেই জিনিসটিকে পাওয়ার জন্য ভেতরে ভেতরে মনের মধ্যে অনেক বেশি তীব্রতার জন্ম দিয়েছে। এখন নিজের আগান্তেই হয়তো ছেলেটিকে দোষারোপ করো যে সে যদি এই কাজটি না করত আমার স্বপ্ন সুরে বাঁশি বাজত। স্বপ্নে দেখা সে রাজকুমার আমার হতো, ঠিক প্রিয়া?
অনেকটা তাই।
জোরে বলো।
হ্যাঁ, অনেকটা তাই, ওরকমটাই মনে হয়
এখনো। মনে হয়
এখনো মাঝে মধ্যে ফিল,
এখনো তাই মনে হয়, ঠিক প্রিয়া? কিন্তু বাস্তবতা কি, ইমরানের সাথে তোমার এখন কিসের সম্পর্ক?
হাজবেন্ড ওয়াইফ।
জোরে বলো।
হাজবেন্ড ওয়াইফ।
গুলশান পার্কের ওই ঘটনার পর থেকে তার প্রতি তোমার যে মায়া বল জন্ম নেয়, সে মায়ার কনসিকোয়েন্স ফাইনালি তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হও। কিন্তু প্যারালালি যে অনুভূতির কথার বর্ণনা এখন দিচ্ছিলাম সেটিও কিন্তু সমান্তরাল ভাবে চলতে থাকে। তো এটার আলটিমেট ডেস্টিনি কোথায়?
আসলে আমি ট্রাই করতেছি, যেমন যেমন কালকে রাত্রে আমি মানে হঠাৎ,
ইমরান আর কি কি হয়, ইমরান আর কি হয় একদম খুলে বলো তো। সম্পর্ক বিয়ে হওয়ার কতদিন হলো?
তিন মাসের মতো।
তিন মাস, আর কি কি তোমাকে দেখতে হয়েছে?
গুরু, ওর কথা একটাই, ও ছেলেটাকে খুব লাভ করে
স্টিল।
জি।
এখনো বলে তোমাকে সেটা? জোরে বলো।
জি গুরু, মানে ও বলে যে তুমি যেমন আমাকে লাভ করো আমাকে ছাড়া থাকতে পারো না, ঠিক আমার ক্ষেত্রে তাই।
বিয়ের পরেও সেই কথাটা বলছে সে? গত তিন মাস তোমাকে শুনতে হচ্ছে এটা?
জি।
তার মানে তুমি যখন একসাথে তোমরা ঘুমো তখন তোমাদের দুজনের পাশে আর একটা ছেলের অবস্থান থাকে, তাই তো?
জি, অনেকটা ওইরকমই। কালকে হঠাৎ করে মানে ও বলতেছে ওর খারাপ লাগতেছে। তো
কখন এটা, কত রাতে?
হ্যাঁ,
কত রাতে?
এতো বারোটা,
বারোটা রাতে দুজন ঘুমিয়ে আছো, হঠাৎ করে বলছে আমার খারাপ লাগতেছে, তাই তো?
হ্যাঁ।
তারপর
কি হয়েছে, ও খুব কাঁদতেছে।
হুম।
যে ঠান্ডা লাগছে এই কাদার কারণে রাত্রে, তো খুব কাঁদতেছে, কি হয়েছে? বলে কেউ তোমার কিছু বলছে?
তুমি জিজ্ঞেস করছো?
হ্যাঁ, অনেকবার জিজ্ঞেস করছি, সবার কেউ তোমার কিছু বলছে কি হয়েছে? ও বলে মাথা ইশারা করে দিচ্ছে যে না, কেউ কিছু বলেনি। তখন আমি বুঝতে পারছি যে আসলে ও হয়তো ছেলেটাকে মিস করতেছে। তাই আমি বলে কি বললাম, কারোর কথা কি তোমার মনে পড়তেছে? তো বলল হ্যাঁ। তাই বললাম কার? ও কোনো আনসার দেয় না। নিজের থেকে বললাম আচ্ছা,
ওই ছেলের কথা?
ওই ছেলের কথা। তো বললো হ্যাঁ। তারপর আমার কল যায়, তারপরে আমি বলছি জাস্ট ফর হিজ স্মাইল যে তুমি চ্যাট করো, কথা বলো, আমি ফোন দিয়ে দিই, তুমি কথা বলো
ওই ছেলের সাথে।
জি রে,
তোমার পেশার মধ্যে দুজনের মধ্যে সামগ্রী সম্পর্ক তো এখন, রাইট?
জি।
কলিজাতে এত বড় পেন সহ্য হয় যে স্বামী স্ত্রীর মধ্যে সবচাইতে একান্ত মুহূর্ত গুলোটাও কেউ যদি তার মানুষ পটে অন্য কাউকে চিন্তা করে, এত বড় ভার কলিজার ভেতরে বহন করার শক্তি রাখো তুমি?
আমি এখন অনেক কিছু পারি গুরু।
তোমার দ্বারা ঘটেছে এরকম কিছু? আমি কোথায় গেছি তুমি টের পেয়েছো? মুখে হয়তো বলার প্রয়োজন নাই, আমি বুঝতে পারছি পরিস্থিতিটা। ইমরান, কোন পৃথিবী দিয়ে চলেছো তুমি? কোথায় গিয়ে থামবে তুমি? এত দামে বাঁচা জীবন, এই জীবনের কি দরকার এইভাবে কাটানোর? বরং আমি তোমাকে যদি নিয়ে যাই স্বপ্নের কোনো একটা জায়গাতে, এমন একটা স্বপ্নের জায়গা যেখানে একটা কুড়ে ঘর আছে। ইমরান, ইমরান তোমার গ্রামের বাসা কোথায়? মুন্সিগঞ্জের একেবারে প্রত্যন্ত অঞ্চলে কোন একটা জায়গাতে হয়তো তোমার বিয়ে হয়েছে। একটা ছোট্ট কুড়ে ঘর আছে, যার পাশ দিয়ে হয়তো শস্যভূমি। সেখানে হয়তো তোমার পছন্দের একটি মেয়ের সাথে বিয়ে হয়েছে, গ্রামেরই একটি মেয়ে। তার ক্ষমতা নাই যে শহরের আধুনিক মেয়েদের মতো সে সাজসজ্জা করুক, সেরকম বেশভূষা নিয়ে চলুক, কিন্তু সরল সে চাপলা মেয়েটি যখন তোমার সামনে দিয়ে যায়, রিনিছিনি শব্দ ওঠে যে তোমাকে পাগলের মতো ভালোবাসে, যার চোখে মুখে দারুণ শ্রদ্ধা বোধ তোমাকে ঘিরে। তুমি যখন দিন শেষে কাজ করে ঘরে ফেরো, তখন সবকিছু নিয়ে তোমার জন্য ওয়েট করে, যে চোখের মধ্যে থাকে প্রচন্ড নির্ভরতা, যে মুখের মধ্যে থাকে দারুণ শ্রদ্ধা বোধ তোমার প্রতি। কারো ধারে পাওয়া জীবন, কারো করুণায় বেঁচে থাকা ভালোবাসা, এগুলোর চাইতে একেবারে শূন্য থেকে শুরু করে এরকম ভালোবাসা কি অনেক বেশি মূল্যবান না ইমরান?
আমি আসলে গুরু মানে এক থেকে যেমন আমার সুখটা, আমি আসলে
তুমি কি সুখে আছো?
কে গুরু,
ভেতরে কি তোমার কোন রকম রক্তক্ষরণ হয় না এসব নিয়ে?
কষ্ট হয়, বাট একটা কথাতে একটা হাসি দিলাম সব ভুলে যায়।
কয়দিন
জীবনে আছে আর কতদিন?
এক অর্থে জীবন খুবই কম সময়ের জন্য, আর এক অর্থে জীবন কিন্তু যখন দরজায় সেই রকম ভাবে রুদ্রমূর্তি ধারণ করে, তখন একটা বালাও বেলাও পার হতে চায় না। দু মাস, ছ মাস, দু বছর, পাঁচ বছর, তখন এই যে মুহূর্তগুলো, এগুলো প্রত্যেকটা মুহূর্ত কিন্তু বিষময় হয়ে উঠবে, যখন তোমার ভেতরে লুকিয়ে থাকা পৌরুষটা জাগ দিবে, তোমার ভেতরে শুয়ে থাকা আত্মসম্মান বোধ যখন কোনো এক সময় জেগে উঠবে, তোমার ভেতরের এই মানুষটা যখন এখনকার চাইতে অনেক বেশি পরিণত হবে।
প্রিয়া, অনুষ্ঠান একদম শেষের দিকে, জয়া আমি তোমাকে কিছু বলবো না, কারণ তুমি মহানুভবতা দেখিয়েছ যে আমার স্টুডিওতে এসে স্ট্রেট ওয়েতে যা ভেতরে কাজ করে সেই কথাই তুমি বলেছ। তুমি আমার সাথে কোন রকমের হিপোক্রেসি করনি, বরং মনে যা কাজ করে তাই বলেছ। জীবনটা কি খুব বেশি মূল্যবান যে জীবনটা তুমি বয়ে চলেছ? পৃথিবীতে সবচেয়ে খারাপ মেয়ে বলতে আমরা কাদেরকে বুঝি জানো? জানো কি, যারা মানুষের শরীর বিক্রি করে। তাহলে তুমি তাদেরকে কি বলবে যারা স্বপ্ন বিক্রি করে? কোথায় নিয়ে গেছো নিজের অজান্তে নিজের ভেতরটাকে, টের পাচ্ছ? ওই মানুষটি হয়তো পেটের দায়ে শুধুই শরীর বিক্রি করছে, কিন্তু সেই মানুষটিকে তুমি প্রিয়া কিভাবে ব্যাখ্যা করবে যে মানুষটা মানুষের সাথে স্বপ্ন বিক্রি করে? কোথায় যাচ্ছ প্রিয়া? জীবনে সবকিছু হয়তো একদিন পাওয়া হবে, কিন্তু জীবনে তুমি যদি সত্যি ওই ছেলেটিকে পাও বা উচ্চাইতে ভালো কোনো ছেলেকে নিয়ে যদি তোমার জীবন সামনের দিকে গিয়ে যায়, এর সাথে সেপারেশন হয়ে যায়, তুমি যদি তারপরও অনেক বড় করে বাঁচো, তোমার আজকের তারিখে যে ঘটনাগুলো তুমি ঘটিয়ে চলেছো, যেভাবে একটা মানুষের মধ্যে দীর্ঘ নিঃশ্বাসের জন্ম দিচ্ছ দিনের পর দিন, যেভাবে একটা মানুষকে নিঃশ্বাস করছো দিনের পর দিন, নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না তুমি প্রিয়া। আই জাস্ট গ্যারেন্টি ইউ, তুমি লিখে রাখো কোনো একটা সময় রিগ্রেট তোমাকে শেষ করে দিবে। তুমি কি কল্পনা করতে পারো যে একটা ছেলে মনের মধ্যে এরকম একটা কল্পনা নিয়ে তোমাকে স্পর্শ করছে, যে আমি ঠিকই একে স্পর্শ করছি, তার মনের মধ্যে অন্য কোনো মানুষের? তুমি চিন্তা করতে পারো যে কষ্টটা একটা মানুষের জন্য কতখানি সুতীব্র হতে পারে? প্রিয়া তুমি ভুলে গেছো এক মুহূর্তের আলোচনা, যখন তুমি তার জীবনেও আসেনি, বন্ধু হিসেবে কথা বলেছিলে, তখন আরেকটা মেয়ের কথোপকথন তোমার কাছে অনধিকার চর্চা মনে হয়েছে, তুমি ঈর্ষান্বিত হয়ে উঠেছিলে। আর সেই ছেলেটিকে তার পাশে শুয়ে তাকে বলছো যে আমার মন ভালো নাই, তুমি মন প্রাণ জার করে কাঁদতেছো সেই মানুষটির জন্য। সেই ছেলেটির ভেতর দিয়ে কি যায়? ভালোবাসার আতিশব্দে স্বামী-স্ত্রীর একান্ত মুহূর্ত গুলোতেও সে ছেলেটি মনে মনে চিন্তা করছে যে আদৌ কি আমি তার মধ্যে অবস্থান করছি, না কারো ছায়া সে মনের মধ্যে ঘুরিয়ে নিয়ে বেড়েছে। এই মারাত্মক কষ্টটা একটা মানুষ বহন করে কিভাবে প্রিয়া? প্রিয়া, এই জীবন কি ওইভাবে তাড়িয়ে নিয়ে যায় কুকুর বিড়ালের মতো? এই জীবন একটা সার্টেন টাইমের পরে নিজেকে দেখে নিজের ঘেন্না হবে প্রিয়া, নিজের রিগ্রেট তোমাকে পুড়িয়ে শেষ করে দিবে। তোমার সন্তানরা আল্লাহ না করুক এই বিষয়গুলো জানি, তোমার সন্তান বড় হয়ে যদি কোনো কারণে জানি যে তাদের বাবা এভাবে কষ্ট পেয়েছে তার মায়ের মনের খোরাক মেটাতে গিয়ে, তারা জ্ঞান তো তোমাকে কোনোদিন মা বলে ডাকবে না, তারা কষ্ট পাবে তোমার জঠরে জন্ম নেওয়ার জন্য। একটা মেয়ের মায়া, মেয়ের মুক্তি নাকি তার নারীত্বে, নাকি তার মুক্তি, নাকি তার মাতৃত্বে। তাদের ভেতরে ধরনের দগ্ধ হবে, তাদের ভেতরে এরকম ক্লেশ তৈরি হবে, তাদের মধ্যে এরকম অনুশোচনা হবে যে স্রষ্টার কাছে হয়তো তারা কমপ্লেন করে বসবে, সব খুঁজে সবকিছু বাদ দিয়ে এই কোক এই পেট কেন পছন্দ করলে তুমি আমাকে জন্ম দেওয়ার জন্য, যেখানে আমার বাবা পাগলের মতো এই মেয়েটিকে ভালোবাসে। আর এই মেয়েটি কল্পনার মধ্যে তার পূর্বতন কোনো প্রেমিকের কল্পনা ছবি এঁকে বসে বসে থাকে, এরকম ব্যবসার চিন্তার একটা মানুষের পেট কেন বেছে নিলে আমাদের জন্ম দেওয়ার জন্য? স্রষ্টা ক্ষমা করতে পারবে এই খেলনা? সহ্য করতে পারবে ওই সন্তানের দিকে চোখ তুলে দেখাতে পারবে, নাকি লজ্জায় কুকুরে ধ্বংস করে ফেলবে নিজেকে? জঘন্য জীবন তোমার। চক্ষুর বিড়ালের মতো বহু মানুষ পৃথিবীতে বাঁচছে। আমি বিশ্বাস করি এইভাবে বেঁচে তো থাকা যায়, কিন্তু বাঁচার মতো বাঁচা যায় না। এভাবে তুমি অনেক সফল হয়তো হবে একদিন, বাট তোমার জীবন কখনো সার্থক হবে না ভাইয়া। আজ হয়তো ভাবতে কষ্ট হচ্ছে, খুব অল্প বয়সে আছো তুমি, একটা সময় এই কথাগুলো তোমার রিয়েলাইজেশনের মধ্যে আসবে। আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলে রাখলাম, জীবনের সত্যিকারের মজা সার্থকতায় সফলতায় না। অনেক সময় অনেক কিছুর সাথে, অনেক স্বপ্নের সাথে কম্প্রোমাইজ করতে হয়, নিজের ব্যক্তিত্বের কারণে, নিজের অস্তিত্বের কারণে, নিজের স্বকীয়তার জন্য, নিজের সত্তার জন্য, নিজের বাবা মার জন্য, নিজের অনাগত আগত সেই সন্তানদের জন্য। পৃথিবীতে অনেক রকমের ভালো এবং মন্দ মানুষ আছে। পৃথিবীতে কখনো খারাপ বাবা খারাপ মা দেখেছ? সেই জায়গাতে কোনো সন্তান যদি তার মায়ের দিকে এই দৃষ্টি নিয়ে তাকায়, এই দেখো এটা আমার খারাপ মা, যে খারাপ মাকে আমি চাইনি, তোমাকে আমার কিছু বলার নাই, এগুলো বলতে চাইনি, নিজের অজান্তে কথাগুলো বের হয়ে আসলো। বিয়ে করেছো, 3 মাসের সংসার, স্রষ্টাই ভালো জানেন যে তোমাদের সংসারের, তোমাদের এই বৈবাহিক জীবনের আলটিমেট ডেস্টিনি কোথায়। তোমরা কি 18 বছর দুজনই? তুমি তুমি 18 বছর? আই ডোন্ট নো যে হোয়াট ইজ দ্য আলটিমেট ডেস্টিনি, যে তোমাদের এই লাইফ, এই দাম্পত্য জীবন কোথায় গিয়ে থাকবে। সাংসারিক বা দাম্পত্য জীবনের প্রসঙ্গ তো পরে, সবার আগে এমন একজন মানুষ হওয়ার চেষ্টা কর নিজেকে, দেখে যেন ঘেন্না না হয়।
ভাইয়া আজকে আমি আপনাকে প্রমিস করতেছি, নেক্সট টাইম আমি আর ওই ছেলের কথা কখনোই চিন্তা
করলেও বলবো না। বিষয়টা এরকম, রাইট?
না, এটা সত্যি, আমি আমি কখনোই ওর কথা চিন্তা,
ওভারনাইট হয়ে যাবে কি? আমি কি আলাউদ্দিনের চেরাগ নিয়ে ঘুরে নাকি, যে আমি আজকে দুটা কথা বললাম আমার হয়ে গেল, এত সহজ?
আসলে আজকে এই প্রোগ্রামটার মাধ্যমে আমি অনেক কিছু শিখছি।
এত সহজ? আমি বললাম আর হয়ে গেল, এত কাল হয়নি, এত কান্নাকাটি হাত পা ধরে হয়নি, আজ হয়ে গেল?
এতদিন তো রিয়েলাইজ করতে পারিনি।
আজ রিয়েলাইজ করতে পারছো?
এতদিন আমাকে বুঝানো,
তুমি কি নারী? তুমি কি জানো নারীত্বের পূর্ণতা কোথায়? কোথায়? মাতৃত্বে। কল্পনা করো যে তুমি প্রেগনেন্ট, কল্পনা করো আর্লিয়েজের কারণে অল্প সময়ের ব্যবধানে প্রি ম্যাচিউর একটা বেবির জন্ম দিয়েছো। কল্পনা করো সেই বেবিটা বড় হচ্ছে। কল্পনা করো তোমাকে মা বলে আধা আধ করে ডাকছে। কল্পনা করো সেই তোমার পরিচয় নিয়ে স্কুলে ভর্তি হচ্ছে। কল্পনা করো সেই মেয়েটি, বাচ্চাটি বড় হচ্ছে। কল্পনা করো সেই তোমার কোলে জন্ম নেওয়া সেই বাচ্চাটি আস্তে আস্তে করে অনেক বড় হচ্ছে। কল্পনা করো কোনো একটি কাজে, কোনো একটি কোচিং সেন্টারে যাত্রা বাড়িতে ভর্তি হয়েছে। কল্পনা করো বাই দি বাই ওই ছেলের মাধ্যমে জানতে পেরেছে যে তার মা বুভুক্ষের মতো ছেলেটিকে এখনো চেয়ে বেড়ায় ভিক্ষার থলি নিয়ে। কল্পনা করো তার বাবার সমস্ত ঘটনা সে জেনেছে। কল্পনা করো সেই মা মেয়ে তোমার কাছে এসে ঘেন্নার চোখ দিয়ে তোমাকে তাকাচ্ছে। কল্পনা করো তোমার কাছে হাজারি করে আর বলছে যে আমি এত কিছু জেনেছি, এখন স্রষ্টার কাছে কাঁদতেছে আমি এই বলে যে সব বাদ দিয়ে তোমার মতো মেয়ের কোপ কেন জন্ম দেওয়ার জন্য স্রষ্টা বেছে দিয়েছে। ঠিক তোমার এই চাওয়াতে, যে চাওয়াতে একটা সুপুরুষ ছেলেকে কল্পনা করা হয়, তাহলে তো পৃথিবীর কাছে সবচাইতে আরাধ্য বস্তু হওয়া উচিত সানি লিওনি, রাইট? সানি লিওনি সবচেয়ে আরাধ্য হওয়া উচিত। কি সুদৌল ফিগারের অধিকারী, কিন্তু তার আলটিমেট আইডেন্টিটি কি? সে একটা বস্তা পচা মাল, পর্নোগ্রাফির সুপারস্টার। তাকে কোনো বেশ্যালয়ে মানাতে পারে, কারো ঘরে না, কারো শোকেছে না, কারো মনের মধ্যে না। সৌন্দর্যে একটা ছেলের মন ভরানোর জন্য সানি লিওনের তো কোনো বিকল্প হতে পারে না, রাইট? সানি লিওনের সাথে কি সংসার করতে চাইব? যদি বেশি আগ্রহ জন্ম নেয় সানি লিওনের কথা মনে করে হয়তো নিজেকে একটু ঠান্ডা করে নিব, অথবা ওর সাথে একদিনের জন্য ভেসে যাব। আমাকে মেরে ফেললেও আল্লাহ না করুক জীবনেও চাইবো না, কথার কথা বলছি। অনেকে হয়তো এরকম চিন্তা করবো, করবেও, বাট কোন শুভ বুদ্ধি আছে এমন কেউ মার কোনো মানুষ তাকে শোকেশে নিয়ে রাখবে না, তাকে ঘরে বসাবে না, তাকে নিজের করে থাকবে না, বিকজ সে হচ্ছে গনিমতের মাল, যে সে যখন তখন ভোগ করে। কিউমেটিক সিস্টেম থাকলে 1005 নম্বর উঠত আমার সিরিয়াল, যাকে মানুষের পর্যায়ে চিন্তা করা যায় না। ওই জায়গা থেকে আমরা নিয়ে যাব, ওইভাবে কি নিজেকে ভাববো? মানুষ হিসেবে আমার আইডেন্টিটি কি এমন হওয়া উচিত? ইমরানকে কিছু বলার নাই, শুধু বলার আছে ঠিক এই পৌরুষত্বে, ঠিক এই পৌরুষত্বে যে নিজের ভালোবাসার জন্য মানুষের পায়ে পায়ে ঘুরে, যদি সম্ভব হয় নিজের মধ্যে যে বেটা চাউল মার্কা ব্যাপারটা আছে সেটাকে একটু শান্ত করার চেষ্টা করো। বেটা চাউল শুধু সেক্সে না, পৌরুষের যেটা ব্যাপার আছে সেটাকে ফ্লারিশ করো, যাতে করে প্রিয়া তো প্রিয়া বহু মেয়ে তোমার কাছে এসে পড়ে মরে। চেহারার জন্য এখন কোনো মেয়ে আর কাঙাল না, নিজের ব্যক্তিত্ব এবং প্রতিষ্ঠাতে নিজেকে অন্য জায়গায় নিয়ে যাও, নিজের আত্মবিশ্বাস ফিরে আসবে। প্রিয়ে কেন, বহু মানুষই তখন তোমার কাছে নিজেকে সমর্পিত করতে চাইবে। দুর্বলদের জন্য পৃথিবী না, যত পায়ের কাছে যাবে মাটি নিচে গেড়ে দিবে মানুষ। মিনিমাম লজ্জাবোধ যদি থেকে থাকে আজকের তারিখের পর থেকে হাওমাও করে প্রেমের জন্য কেঁদো না। ভালোবাসো, প্রেম করো, পাগলের মতো ভালোবাসো, মন দিয়ে বাসো, কোনো প্রবলেম নাই, ভাই কাউকে পায়ে পায়ে ঘুরো না। সহানুভূতি দিয়ে, মায়া দিয়ে প্রেম হয় না। কিছু বলার আছে তোমার প্রিয়?
আমি ইমরান অনেক ভালোবাসি, অনেক বেশি চাই। আমি আর কখনোই
হিপোক্রেসি কোনো কথাবার্তা বলবে না। তুমি এখন যে কথাগুলো বলছো প্রায় 45 লক্ষ মানুষ শুনতেছে এই কথা, পরবর্তী যদি এর হের ফের হয় সে কথা আমাদের এখানে রেকর্ডেড থাকবে। ইমরানের সাথে নিয়ে এসে আমরা সেই কথাগুলো মানুষের কাছে শোনাবো, তোমার আত্মীয় স্বজন সবার দাঁড়ে দাঁড়ে গিয়ে শোনাবো। যা তুমি মিন করছো, যা তুমি বিশ্বাস করছো এই মুহূর্তে, যা তুমি করতে পারবে সেই কথাগুলোই বলো। একদম শেষ মুহূর্তে তোমার কথা শুনে অনুষ্ঠান শেষ করে দেবো।
আমি ওই ছেলের কথা আর কখনো চিন্তা করব না, আর কখনো ওই ছেলের সাথে যোগাযোগ করার চেষ্টা করব না, আর যতটুকু পারি আমি ওকে আমার মন থেকে ভালোবাসা ট্রাই করব।
সে কে তোমার? সত্যি কি এরকম ভাবনার আগে কখনো হয়েছিল তোমার মনের মধ্যে? জোরে বলো।
না গুরু,
আজকে হয়েছে সত্যি, এখন সত্যি ভিতর থেকে কাজ করছে এরকম ভাবনা?
সত্যি একদম মন থেকে বলছি, আসলে এরকম আমাকে কখনো আপনি যেরকম ভাবে আমাকে বুঝিয়েছেন ব্যাপারগুলো, ওগুলো আসলে আমি কারো কাছ থেকে পাইনি। ওরকম সাজেশন কেউ আমাকে দেয়নি, ওরকম ভাবে কেউ আমাকে বলেনি যে আসলে লাইফটা এরকম বা ফিউচার আমার এরকম হতে পারে, আমি এরকম ভাবে কখনোই ভাবিনি। বাট আজকে আমি রিয়েলাইজ করতেছি সবকিছু, আসলে আমার ভুল ছিল, এরকমটা কখনোই উচিত ছিল না, তার জন্য আমি ইমরানের কাছে সরি।
স্বামীর কাছে তাদেরই ক্ষমা চাওয়া উচিত, বহু পাপ তো তোমার ধরেছে সে, দরকার নাই কথার কথা বললাম। এনিওয়ে মুহূর্তের দুর্বলতার কথাগুলো মুখ দিয়ে আসলো না, আমি তোমাকে বলতে বলি, নিজে থেকে বলেছো তুমি এগুলো।
না ভাইয়া, আজকে যা বলতেছি আমি সত্যি বলতেছি, আমি মিথ্যা কথাটা খুব কমই পছন্দ করি।
তাই ইমরান, ওর কথা কি বিষয়টা এরকমই তোমার কাছে মনে হচ্ছে? বিদায় নিচ্ছি আমি, যদি তাই হয় তোমাদের সংসার তো বাদবে, সেটা তো আলাদা ব্যাপার, সবচেয়ে বড় যেটা ব্যাপার মনুষ্যত্বের দারুণ এক বিজয় হবে। কারণ যে সম্পর্কের ভেতরে এসে দাঁড় হয়েছ তোমরা সেটি তো নামে বাইরে থেকে দেখলে স্বামী স্ত্রী, কিন্তু এই সম্পর্ক এক বিষময় সম্পর্ক, যেখানে অন্য কারো ছায়া, অশিরেরই ছায়া মাঝখানে ঘুরে বেড়ায়। এর চাইতে বন্ধ করা কষ্ট আর কিছু হতে পারে না। সে ছায়ার যদি অপমৃত্যু আজকে তারিখে ঘটে থাকে, তাহলে সত্যি দারুণ ভাবে শুদ্ধ হলো তোমাদের রিলেশনশিপ, দারুণ ভাবে পরিশুদ্ধ হলে তোমরা নিজেরা, স্পেশালি তুমি প্রিয়া, এবং সত্যি যদি পরিশুদ্ধতা কমপ্লিট হয়, তবেই নীতিগতভাবে তুমি যোগ্যতা রাখো কোনো সন্তানকে তোমার হাত ধরে পৃথিবীতে নিয়ে আসার, তবেই যোগ্যতা রাখো নারীত্বের সবচেয়ে বড় যে প্রাপ্তি মাতৃত্ব, সেখানে কারো মা ডাকসোনা। স্রষ্টা তোমাদের সবার পাশে থাকুক। বিদায় নিচ্ছি আজ, সামনে সপ্তাহে আবার কথা হবে এই প্রত্যাশায়। প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে।
আসলে অন্যরকম, মাঝে মাঝে খুব বেশি অন্যরকম হয়ে যায়। আর অনেক কমেন্ট ছিল ফেসবুকে, অনেক এস এম এস ছিল 16260-তে, যারা এত এস এম এস এবং এত কমেন্ট পাঠিয়েছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বিদায় তো নিতে হবে আমাকে, কিন্তু বিদায় নেওয়ার আগে একটা কমেন্ট আমি না পড়ে যেতে পারছি না, কথাগুলো এত বেশি মন ছুঁয়ে গিয়েছে, পড়ে দিতে যাচ্ছি। নীরব পৃথিবী লিখেছেন, তোমাকে আমি বেঁধে রাখতে পারিনি আমার সমস্ত ভালোবাসা দিয়ে, হয়তো আমার ভালোবাসায় পূর্ণতা ছিল না যা তোমায় বেঁধে রাখতে সক্ষম, কিন্তু তোমার কাছে ভালোবাসার সংজ্ঞাটা মনে হয় সবার মতো না। তোমার জন্য আমি আমার সাজানো জীবনটাকে আজ এলোমেলো করে দিয়েছি, যেদিকে তাকাই শুধু অন্ধকার, ছাড়ার কিছুই নেই। তুমি আমাকে এতটুকু বলতে পারো কতটুকু ভালোবাসলে তোমার কাছে ভালোবাসার পূর্ণতা পাবে? আমার ভালোবাসার টানে তুমি ছুটে আসবে, জানি এ উত্তরও তোমার কাছে নেই। ভালোবাসা কি তুমি বোঝো না, কখনো বুঝবেও না, এত কিছুর পরেও তোমাকে ভালোবেসে যাই অনন্তকাল থেকে অনন্তকাল ধরে। জানি তুমি ফিরে আসবে না, তা জেনেও এটাই ভালোবাসা, যা পাওয়ার আশা না করে শুধুই ভালোবাসা যায়। ভালো থেকো, তুমি আমার সবটুকু ভালোবাসা নিয়ে, বড় আমি একা নিজের ছায়ার মতো, বড় অবেলায় এলে তুমি, আজ হয়তো সেই সময়টা ফিরে আসবে না, আসবে না সেই মুহূর্তের কাটানোর ভালোবাসা, বড় আওয়ালায় এলে তুমি, হয়তো সেদিনের ভুলের বেশিরভাগ অংশীদার আমি ছিলাম, তাই ভুলের বাসনগুলো ঠিক মতো বুঝিয়ে নিয়েছিলে, অনেক কান্নার বিনিময়ও ফিরে আসিনি, কঠিন ভাবে কষ্টের দিনে তোমায় ডেকেছিলাম পিপাসিত কণ্ঠে, ভালোবেসে আজ নিশ্চিত করতে পেরেছি এটা কোনো অভিনয়ের খেলা নয়, ভালোবেসে কষ্ট পেতে হয়, কিন্তু সে ভালোবাসায় কষ্টের পরে যে সুখের আভাসটা আসে সে থেকে সঞ্চিত বঞ্চিত করেছে তুমি, বড় অবেলায় তুমি এলে। পড়তে পড়তে আজ বিদায় ঘন্টাতে বেজে গেল, আর যেতে যেতে বলতে চাচ্ছি, সবসময় বেশি বেশি করে ভালোবাসবেন, ভালোবাসা মানুষটিকে বড় বেশি করে ভালোবাসবেন। আজকের মতো শুভরাত্রি, সামনের বৃহস্পতিবার আবারও কথা হবে।
जो न ठहरे आने वाला कल मेरा।